26শে নভেম্বর 2016 বটতলি মাদ্রাসা লক্ষ্মীপুর। গুরুত্বপূর্ণ ইসলাহি বায়ান পেশ করবেন শেখুল হাদিস আরিফ বিল্লাহ, তরজমান আকাবির হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, দামাত বরকাতুহু।
আমাদের প্রাণ প্রিয় মুফতি শেখ মোর্শেদ খুদ আলম আরিফ বিল্লাহ রুমি জামানা হযরত মাওলানা শেখুল হাদিস হযরতুল আল্লাম শাহ আব্দুল মতিন বিন হুসাইন বারাকাল্লাহু ফি হায়াতিহি।
الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم العلماء ورثة الأنبياء وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة نور وقال عليه الصلاة والسلام المؤمن من أمنه الناس على دمائهم وأموالهم والمسلم من سلم المسلمون من لسانهم ويده والمهاجر من هجر الخطايا والذنوب فكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মেহরবানিতে আমরা মুসলমান মুসলমান হওয়ার জন্য ইমান ইসলামের দৌলতের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে বেশুমার শুকর। ইমান এবং ইসলামের চেয়ে বড় কোন সম্পদ নেই। ইমান ওয়ালার মর্যাদা রাজা বাদশাহের চেয়েও বড়। মানুষ যদি সারা জাহানের বাদশাহী পায় কিন্তু ইমান নাই, তার জন্য চিরদিনের জাহান্নাম। আর দুনিয়ার সবচেয়ে ফকির মিসকিনও যদি হয় কিছুই তার নাই, কিন্তু সিনাতে ইমান আছে, সারা দুনিয়ার রাজা বাদশাহের চেয়েও সে বড় ধনী। ইমান ধন সবচেয়ে বড় ধন। পেয়ার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। লা ইলাহা বলার দ্বারা গায়রুল্লাহকে সে অস্বীকার করে, এক আল্লাহকে মানে। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, যারা বলে আমার রব তো এক আল্লাহ, সুম্মা ইসতাকামু, তাফসীর তাওহীদের ব্যাখ্যা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইসতাকামু আলা তাওহীদ। যে ব্যক্তি বলল আমার রব তো আল্লাহ এবং এই এক কথার উপরে বিশ্বাস যখন সে কায়েম থাকল, তাতানাযালু আলাইহিল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজান, মৃত্যুর পূর্বক্ষণে আল্লাহ পাকের ফেরেশতারা অবতীর্ণ হন এবং তাকে বলেন যে কোনো ভয় করব না, কোনো টেনশন করব না, وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ এবং জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা করা হচ্ছিল ঈমানওয়ালাদের জন্য। জান্নাত পরে দিবেন আল্লাহ তাআলা, কিন্তু জান্নাতের সুসংবাদ মৃত্যুর পূর্বেই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক পৌঁছে দেন। ঈমানের বরকতে এত বড় বর্তমান নসিব হয়। যারা দিনের কথা বলেন, ওয়াজ নসিহত করেন, এদের মধ্যে বিরাট সংখ্যক মানুষই এমন ধরনের আকাবিরের হাতে তরবিয়ত ইয়াপ্তা আমরা না হওয়ার কারণে কথাবার্তা বলতে গিয়া যে মুসলমান গুনাগারের জন্য আল্লাহ পাকের শাস্তি আর কাফের মুশরিক নমরুদদের জন্য শাস্তি, দুটাকে মিলে জুলে বলতে থাকা হয়, এটা ঠিক না। এতে মুসলমানরা বিভ্রান্ত হয়, পরেশান হয়, এবং এর দ্বারা ঈমানের জিন্দগির পথে যাদের ত্রুটি, এই ধরনের কথার দ্বারা বয়ানের দ্বারা তাদের ভয়ঙ্কর ক্ষতি হয়। আবার কথা আপনারা বুঝলেন, যেমন মনে হয় 3 বছর আগে আমি নাটোরে এক মাহফিলে গেলাম, দেরি হয়ে গেছে, গাড়ি রাস্তাতে সমস্যা হয়েছিল, দেরি হয়ে গেল পৌঁছতে। ঢাকার এক আলেম ওখানে বয়ান করতেছিলেন, আমার বন্ধু মানুষ, আর কেউই রাস্তার দিকে তাকায় দেখতেছিলেন যে আমার গাড়ি আসতেছে কি না। আমিও অস্থির, এ ভাই ছবি তুলবেন না, এই ভদ্রলোক ছবি তুলবেন না, এরকম অন্যায় কাজ কেন করেন এখানে, এ লোকটা কে যে ছবি তুলছে, আপনি দাঁড়ান, উঠেন দাঁড়ান ওখানে, এই ওনাকে উঠে খাড়া করেন তো, ওই যে একদম পিছনে পর্দার পাশে, উঠেন দাঁড়ান আপনি ওখানে, কেন ছবি তুলছেন এখানে, ছবি তোলার জন্য এই মাহফিল বানানো হয়েছে, খেল তামাশা মনে করে মানুষ ইসলাম, ইসলামে কোনো ছবি তোলা নেই। আফসোসের কথা, এটাকে লোকেরা একদম হালকা করে ফেলছে, ছবি তুলতে থাকে আমাদের ইসলাম জিন্দা হতে থাকে, ছবি তোলার দ্বারা ইসলাম জিন্দা হয় না, ইসলামের ক্ষতি হয়, ইসলামের জিন্দগিতে নিঃসন্দেহে দাগ লাগে। কথা বুঝলেন না, মুহাক্কিকিন উলামার দৃষ্টিতে ছবি তোলা জায়েজ না, সহি না। আল্লাহ তাআলা বুঝতেন মুসলমানদের কি হবে ছবি দিয়া, এটা নিয়ে কেয়ামতের মাঠে উঠাবেন, দেখাবেন আমুল্লাবা এটার দ্বারা কোনো নেকি এক লোকটি হবে, যা হবে সবটা শুধু গুণা হবে, কি কথা বলতেছে, এর ভিতর ডিস্টার্ব করতেছেন আপনি, কি হলো মানুষের। হ্যাঁ, আমাদের মৌল হিসাব রয়ে পারে অনেকে, মানে মনে হয় যে ছবি তোলার জন্য এটার বৈধতা বা সুন্নত হওয়ার জন্য নতুন কোন বহি আসলো কি নেই জানি, এইরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। কেয়ামতের পূর্বে ইসলাম জিন্দাকারীদের হাতেই ইসলামের এরকম ইসলাম ক্ষত বিক্ষত হইতে থাকবে, নিত্য নতুন কথাবার্তা দিত। ইসলাম তো নূর, ইসলাম আল্লাহর মহব্বত, ইসলাম আখিরাতের সম্পদ, ছবি তোলা কোন নূর আমাকে বল, আসমানে কোন নূর, সেটা কোন সুন্নত, সেটা নাউজুবিল্লাহ তাআলা মিন যা। কি বলতেছিলাম ভাই বল, হ্যাঁ তো যাই হোক, তো ওখানে পৌঁছলাম, কিছুক্ষণ কথাবার্তা বলার তৌফিক হল, এরপরে মানুষ যারা বয়ান শুনল তো ভিড় করতেছে মুসাফার জন্য, যেহেতু আমি দেরিতে গেছিলাম এজন্য কথাবার্তা সংক্ষেপ করতে হয়েছে, তো বয়ানের পরে মানুষে ভিড় করে মুসাফার জন্য, তো আমরা কোন উল্লাসে কি মুসাফা করি, মুসাফার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই মুসলমান যখন মুসাফা করে তারা পৃথক হওয়ার আগে তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। মুসাফা এত বড় আমল, ইসলামের প্রতিটি আমল অনেক বড়, পাগল সে যে ইসলামের এক একটা আমলকে কম মূল্য মনে করে, ছোট্ট একটা সুন্নতের অত্যন্ত ছোট্ট মনে করে, তার মাথায় জ্ঞান নাই, বুদ্ধি নাই, ইসলাম সম্পর্কে তার কোনো খোঁজখবর নাই। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, আর রহমান ফাসআল বিহি খাবীরা, আল্লাহ সম্পর্কে জানতে চাও, আল্লাহর দিন সম্পর্কে জানতে চাও, যথেষ্ট খবরওয়ালা যারা তাদের নিকটে যান, তারা বলতে পারবেন ইসলাম কি জিনিস, ইসলাম কত সুন্দর, ইসলাম কত দাম। ইসলামের একটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সাত আসমান জমিন থেকেও ভারী, সাত আসমান জমিন থেকেও ভারী। তিরমিজি শরীফে হাদিস আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন এক গুণাকার মুসলমানকে হাজির করা হবে, তো তার চোখের দৃষ্টি যত দূর যায় এত বিশাল লম্বা তার এক একটা গুনাহের ফাইল রেকর্ড বই, এত বিশাল 99টা ফাইল তার চোখের সামনে, সবগুলো তার গুনার রেকর্ড। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো সে তো কাঁপতে থাকবে যে এখন আমার ঠিকানা জাহান্নাম, কিন্তু লোকটা গুণাগার মুসলমান, কাফের না। ঈমানটুকু যে কত মূল্যবান সম্পদ প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক জেলে জেলাল মানবাল তাকে বলবেন আলাকা ইন্দানা হাসানা, আমার নিকট তোমার কোন নেকি কি জমা আছে? বন্দা এমন ভয়ে কম্পিত বলবে আল্লাহ আমার কোন নেক কাজ নেই, কোনই নেকি নেই। আল্লাহ পাক বলবেন না, তোমার কিছু নেকি আমার কাছে আছে, আমি সেটা এখন দেখাব। তো ওই বন্দা বলে না কোনো নেকি নেই, আমার কোনই নেকি নেই হে আল্লাহ। আল্লাহ পাক বলল যে ফেরেশতাদেরকে পার্চাটা রাখো নেকির পাল্লাতে, আর 99টা ওই পাপের রেকর্ড বই, এত বিশাল বড় বড় মামুলি ব্যাপার, ভাগ্যে মায় লম্বা, সেটা 99টা রাখা হল পাপের পাল্লাতে, ছোট্ট একটা পর্চা একটা একটুখানি কাগজ এটা রাখা হল নেকির পাল্লাতে, রাখতে দেখা যাবে নেকির পাল্লা একদম ভারী হয়ে গেছে। আর আল্লাহ জেলা জেলা মোহাম্মদ বাবু পবিত্র কোরআনে আগেই নিয়ম নিজাম বিধান বর্ণনা করে দিচ্ছেন যে যার নেকির পাল্লা ভারী হবে, হোক তার হাজার লাখ কোটি কোটি গুণা, কিন্তু সে গুণাহের উপরে নেকির পাল্লা যদি ভারী হল এক রত্তি পরিমাণও, তো তার জন্য জান্নাতের পয়সা লাগবে। শুনতেছেন প্রিয় ভাই? এজন্য অনেক মুসলমান ভদ্রলোকেরা এই দিকে এই যে একটা আমরা ভুলের শিকার যে সালাম করতে পরোয়া করি না, আমরা যাইতে যাই কিসের সালাম, আহা আসসালাম আলাইকুম বললে 10 নেকি, ওরহমাতুল্লাহ পর্যন্ত বললে 20 নেকি, ওবারাকাতুহু পর্যন্ত বললে 30 নেকি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, এক সাহাবী আসলেন বললেন আসসালামু আলাইকুম, উত্তর দিয়া বললেন 10 নেকি পাইলেন। একটু পরে আরেকজন আসলেন তো বললেন ওবারাকাতুহু পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই পর্যন্ত বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়া বললেন ইশরুন 20 নেকি পাইলেন। কিছুক্ষণ পর আরেকজন আসলেন, আয়েশা বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন এবং বললেন সালাসুন 30 নেকি পাইলা তুমি। আহা, আখিরাতে সম্বল, বাদশার কোন সিংহাসনকে 10,000 কোটি বার বিক্রি করল এক নেকির বরাবর হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক নেকি এত দামি এত মূল্যবান, সে পরকাল সম্পদ। আজকে আমরা এরকম বেফিকির হয়ে আছি, বাবাকে সালাম করি দেখা হলে, মাকে সালাম করি দেখা হলে, স্ত্রীকে সালাম করি দেখা হলে, সন্তানকে সালাম করি দেখা হলে, বন্ধুকে সালাম করি দেখা হলে, প্রতিবেশীকে সালাম করি দেখা হলে, যার সঙ্গে ঝগড়া হয়েছে তো তারপরও তাকে দেখা তার দেখা হলে তাকে সালাম করি, পরিচিত জন দেখলে আগে গিয়ে তাকে সালাম করি, অপরিচিত জনকে দেখলেও তাকে আগে গিয়ে সালাম করি। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল বাদিউ বিসসালাম বাদিউ মিনাল কিবরি, আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কানা ফি কলবিহি মিসাল হাব্বাতি মিন খারদালিন মিন কিবরিন লা ইয়াদখুলুল জান্নাতা, মান কানা ফি কলবিহি মিসাল হাব্বাতি মিন খারদালিন মিন কিবরিন, জান্নাতে প্রবেশ করবে না ওই বান্দা যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। অথচ আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বাদিউ মিনাল কি আল বাদিউ বিসসালাম বাদিউ মিনাল কিবরি, যে ব্যক্তি সালাম করার জন্য অভ্যাস বানাবে অভ্যস্ত থাকবে আল্লাহ পাক তার অন্তরকে অহংকার থেকে পবিত্র বানিয়ে দেবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন বেশি বেশি সালাম করার জন্য। আমরা সালাম কি পাওয়ার আশায় বসে থাকা চাই না সালাম করা চাই, আগে করা চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর পরে তিনি সবচেয়ে বড়। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আখলাক ছিল, সুন্নত সমুন্নত এই চরিত্র ছিল যে তিনি যেদিকে যাইতেন যে কাউকে দেখতেন হাস্যোজ্জ্বল মুখে সালাম করতেন। বয়সে বড়দেরকে দেখলে, সমান বয়সদেরকে দেখলেও, ছোট বাচ্চাদেরকে দেখলেও তিনি সালাম করতেন। ছোট ছোট বাচ্চারা, রাস্তার শিশুরা হাঁটতেছে দেখলেই তিনি বলতেন আসসালামু আলাইকুম। বাচ্চারা হাসতে থাকতো খুশিতে, যে ও কি মজার লোক, আমাদেরকে দেখলেও তিনি সালাম করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর আমাদের ভুল আছে, আমি এখন তো ঢাকায় থাকা হয় আর দেশে যাওয়া হয় ব্যস্ততা বসতে একেবারেই কম, আর গেল গাড়ির মধ্যে গেলাম ফিরলাম তো বুঝতে পারা যায়, কিন্তু আগে যখন ওখানে ঘোরাতে ছিলাম আর রাস্তাঘাটে হাঁটা চলাও করা হতো, যে দেখতাম যে লোকজন কোন মুরব্বী আসতেছেন, হাজি সাহেব মাওলানা সাহেব টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, তো বাচ্চারা ওই রাস্তার পাশে ওদের বদভ্যাস অনেকের, যে দাঁড়ায় দাঁড়ায় একদম খাড়ায় পেশাব করতে থাকে, যেই দেখে যে এরকম পাশে বাজার থেকে লোক আসতেছে দেখলি বোঝা যায় ভালো মানুষ, তো ওই পেশাব করে বলে আসসালাম আলাইকুম। হাজি সাহেব বেচারা এখন প্রেশার, কি করবো এখন? মানে বাবা মা শিক্ষা দিয়েছিলেন যে মুরব্বীদেরকে দেখলে সালাম করবা, তাদের থেকে দোয়া নিবা। আহা, সালাম করা এবং দোয়া নেওয়ার এই সুন্দর জীবন, এই নূরানী জীবন, এই উন্নত জীবন, এই রাজকীয় জীবন থেকে আজকে অনেক মুসলমানরা শিক্ষা দীক্ষার অভাবে বঞ্চিত। লোকেরা মনে করে যে লেখাপড়া করলে শিক্ষিত হয়ে যায়, লেখাপড়া করলে শিক্ষিত হয় না, ভদ্র হয় না। আল্লাহকে রাজি খুশি করতে পারলে, আল্লাহর সন্তুষ্টি জমিনে কেড়ে নিয়ে আসতে পারলে আল্লাহর কসম সে সবচেয়ে বড় ভদ্র হয়। সারা দুনিয়া খুশি, আল্লাহ রাজি, কোনো ভদ্র না, একদম পাকা অভদ্র লোক। শুনতেছেন প্রিয় বন্ধুরা? পবিত্র কোরআন হেদায়েতের কিতাব এবং হেদায়েতের সনদের কিতাব। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমাদের মধ্যে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, সবচেয়ে বড় ভদ্র তারা যারা আল্লাহকে বেশি ভয় করে। দেখেন আল্লাহ পাক খুদ কোরআন শরীফে বলছেন কি কথা, আমরা কোথার থেকে বলবো? হ্যাঁ, কি বলতেছিলাম, ওই মানুষগুলো এরকম মুসাফা করার জন্য ওখানে দাঁড়াইলেন, তো কেন মুসাফা করা? এক তো সুন্নত, গুনাহ মাফ হয়, নূর অর্জন হয়, আল্লাহ খুশি হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শ জিন্দা হয়। আর কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, হে রাসূল, যে বান্দারা আপনার সঙ্গে মিলওয়ালা জিন্দগি বানাবে আমি ওদেরকে ভালোবাসবো, মাফ করে দেব, জান্নাত দিয়ে দেব। এবং আল্লাহ পাক এক আয়াতে বলছেন, হে বিশ্বের মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সারা দুনিয়ার যে যেখানে আছে থাকুক, কিন্তু আমার নজরে যার জীবনটা চমৎকার মডেল, সুন্দর মডেল, আমার দৃষ্টি আকর্ষণ করার মতো মডেল, সেই যার জীবনটা এমন, তিনি হচ্ছে প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন সুন্দর, তার জীবন আমার দৃষ্টি আকর্ষণ করে। আমার মোর্শেদ আর বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, নফস কদম নবী কে হ্যায় জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যায় সুন্নত কে রাস্তে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নকশাতে যে ধরবে, এই নকশা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এই নকশা এক একদম তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। ভারতে ইংরেজি শিক্ষিত লোক ছিলেন ফাজা আজমুল হাসান মরজুম রহমতুল্লাহ আলী, ইংরেজ আমলের ডিপুটি কালেক্টর ছিলেন। অফিসের মধ্যে একলা তিনি দাঁড়িয়ে রাখলেন, লোকজন বিদ্রোহ তিরস্কার করতে থাকে। একই মোহাম্মদ মাওলানা আশরাফ আলী থানু রহমতুল্লাহ আলীকে তিনি চিঠি লিখলেন, ভদ্রজি দাঁড়িয়ে রাখলাম লোকের কথা শুনি, মানুষ তিরস্কার করে বিদ্রোহ করে। হযরত থানুজি লিখলেন, খাজা সাহেব মানুষের বিদ্রোহ সহ্য করেন, কেয়ামতের দিনে দাঁড়িয়ে বরকতে আল্লাহ পাকের হাত থেকে আপনি পুরস্কার গ্রহণ করবেন। আজ আব্দুল হাসান মরজুম রহমতুল্লাহ আলাই দাঁড়িয়ে রাখলেন, এত খুশি এই দাঁড়িয়ে রাখার কারণে যে তিনি একটা কবিতা বললেন যে কেয়ামতের দিন আল্লাহ পাক নিকট যাবো তো বলবো তেরে মেহবুব কি আরব সবাহত লেকে আয়া হো, হাকিকত স্তুত কর দে মে সুরত লেকে আয়া হো, হে আল্লাহ হে আমার চেহারাটা আপনি দেখেন আপনার রসুল্লাহর চেহারার সঙ্গে মিলে কিনা, এটা কোন রকম নকল, আর সেই আসলের বরকতে এই নকলকেও কবুল করে আপনি জান্নাতের দরজা খুলে দেন, জান্নাতের গেট খুলে দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইহুদিদের জীবনধারা এটা চমৎকার, এটা সুন্দর, এটা উন্নত, এটা পুরস্কারযোগ্য না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন সুন্দর উন্নত এবং পুরস্কারযোগ্য? আমাদের অন্তত মুসলমানদেরকে বিবেচনায় রাখা উচিত না, ভাবা উচিত না? দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের পিছনে দৌড়ানো এটা জান্নাতের রাস্তা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমার মুর্শিদ আর বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়ার যে কোনো প্রান্তে তুমি কোনো শিখ যদি দেখো তাকে দেখবা মুখ ভরা দাড়ি, বড় বড় মুখ, মাথা একটা পাগড়ি। কেন এটা? সে শিখদের যে ধর্মগুরু গুরু নানক তিনি পাগড়িওয়ালা ছিলেন, তিনি দাড়িওয়ালা ছিলেন। এই গুরু নানক তাদের যে ধর্মগুরু তার ভালোবাসায় তার শ্রদ্ধায় তার প্রতি ভক্তি এবং অনুরাগের কারণে প্রতিটি শিখ এভাবে পাগড়িওয়ালা এবং দাড়িওয়ালা। দুনিয়ার সব স্বার্থ সুবিধা ত্যাগ করতে সে প্রস্তুত, কিন্তু দাড়ি এবং পাগড়ি ত্যাগ করতে কোনো ক্রমেই প্রস্তুত না। তুমি মুসলমান, যে গুরু নানকের ভালোবাসা শ্রদ্ধা যদি শিখদের এইরকম একটা জিন্দগি হইতে পারে তো তুমি আমি মুসলমান। তোমাকে জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে দাড়ি ছিল না? সে দাড়ি রাখা মুস্তাহাব না ওয়াজিব? তো সেই ওয়াজিব আমরা দিন রাত এভাবে ব্যাপকভাবে এইভাবে এই পরিত্যাগ করতে থাকা, এটা আমাদের জন্য কিভাবে শোভনীয়, কিভাবে গ্রহণযোগ্য, কিভাবে এটা মর্যাদার বিষয়, কিভাবে এটা জান্নাতের সম্বল বা সনদ হইতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। আমরা আমাদের এখনো যাদের দাড়ি নাই অনেকে এটা নিয়ে তিরস্কার করে, এই লোকের দাড়ি নাই মানে রাখবেই না, কিন্তু এটা আমার কখনো মনে হয় না যে ঈমানওয়ালা যে ইসলামওয়ালা পরকার বিশ্বাস করে জান্নাতে যাওয়ার যার আগ্রহ আছে সে কেন দাড়ি না রেখে মনে করবে আমি ঠিক কাজটা করলাম? নিঃসন্দেহে আসা বলে খান রহমুল্লাহ বলেন যে প্রতিটি মুসলমানের জীবনের যা কিছু ভুল ত্রুটি আছে নিঃসন্দেহে ভিতরে তার একটা অনুতাপ অনুসূচনা এটা ক্রিয়াশীল থাকে, মনে মনে লাগে যে কাজটা আমার ভালো হচ্ছে না, এই যে আমি নামাজে যাই না, কাজটা আমার ভালো হচ্ছে না, এই লোকটার আমি যে ক্ষতি করলাম, আমি যে তার ধন সম্পদ নষ্ট করলাম হরণ করলাম, এ আমি দাঁড়িয়ে রাখলাম না, এটা আমার সুন্দর হলো না, ঠিক হলো না। এবং যখনই সেই লোকটাই কোন দাঁড়িওয়ালা আরেক মুসলমানকে দেখে সালাম আলাইকুম, আমার জন্য একটু দোয়া করবেন আমি সমস্যায় আছি, বোঝা গেল দাঁড়িওয়ালার প্রতি তার অন্তরের শ্রদ্ধা ভক্তি আছে বিশ্বাস আছে আস্থা আছে, তাকে সে বড় মনে করে উপযুক্ত মনে করে, যার কারণে আকবরে তাকে সালাম করে এবং তার থেকে দোয়া নেওয়ারও চেষ্টা করে। কমপক্ষে এতটুকু তো বটি, রাত গভীর আড়াইটা তিনটা বাজে, ঘরের মধ্যে এমন প্রচন্ড পেট ব্যথা নিজের বাচ্চা শুরু হলো অথবা স্ত্রীর, আশেপাশের ডাক্তার এই মুহূর্তে পাওয়ার কোন সম্ভাবনা নাই, ওষুধ পরিয়ে সংগ্রহ করা সম্ভব না, কি করা যায়? ঘরের লোকেরা বলে এই যে আমাদের বাড়ির অমুক ঘরের যে মুরব্বী আছেন না, যাও তার কাছ থেকে একটু পানি পড়ে আনো, অথচ তিনি আলেম না, মুরব্বী কি তিনি নামাজটা পড়েন আর মুখে তার দাঁড়িয়ে আছে, তার প্রতি এইটুকুর কারণে আস্থা এবং বিশ্বাস জন্ম হয়ে আছে। আমাদেরকে আল্লাহ পাক যাদেরকে দিনের কথা বলার তৌফিক দেন, দিনের কথার উপস্থাপনার জন্য এই সকল বিষয়ের বুঝ থাকা চাই, হেকমত থাকা চাই, জ্ঞান থাকা চাই। হেকমত কৌশলকে বলে না, আল্লাহ প্রদত্ত জ্ঞানের আলোকে বলে। এবং আল্লাহর দিন বলার জন্য, দিন প্রচারের জন্য খোদা প্রদত্ত সে নুরানি বুঝকে বলে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, উদ্দুলিল্লাহ সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, তুমি আল্লাহর দিনের দিকে ডাকতে হলে তোমাকে ডাকতে হবে যে হেকমতের সাথে, সুন্দর ভাষায়, সুন্দর ভাষায়, সুন্দর কথায়, সুন্দর উপস্থাপনায়, সেটিং ফিটিং চমৎকার হয়, গ্রহণযোগ্য হয়, মানুষের হৃদয় কাড়ে, মানুষের কাছে হৃদয় গ্রাহী হয়। ইয়াসিরু ওয়ালা তুয়াসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কথা বলো আল্লাহর দিনের সহজ ভাষায়, যেটা মানুষের কাছে সহজ সহজ লাগে, কঠিন এবং বিপদ না মনে হয়, যে দিন না বিপদ, তোমার বলার ভঙ্গির কারণে, উপস্থাপনার কারণে মানুষের কাছে যেটা কঠিন মনে হচ্ছে, এমনটা করা চাই না। বাশিরু ওয়ালা তুনাফিরু। আমার উস্তাদ শেখুল হাদিস মাওলানা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এটা তর্জমা করে এইভাবে বলছিলেন যে, যে দিন যখন বলবে মানুষ যখন আনন্দিত হয়, মানুষ যেন আনন্দিত, ওয়া ইসলাম এত সুন্দর, কি চমৎকার ভাই, আমার একদম কি উৎফুল্ল লাগে আজকে মনটা, কি পাইলাম আজকে এখানে ভাই রে ভাই, এইরকম লাগে। কিন্তু এইরকম দিনের কথা বলা, আয়সা যেন কতগুলো ইটার পাথর মারা হচ্ছে, আল্লাহর কসম এটা দিন প্রচারের কোন তরিকাই না, বরং এটা সম্পূর্ণ ভুল। আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ, যিনি ভারত মহাদেশের অনেক উচ্চ শ্রেণীর আলেমে দিন ছিলেন, বিশ্ব কাপার মহাদ্দেশ ছিলেন, তিনি বলতেন, হক বাত হক নিয়েছে, হক তরিকে এসছে, আগর কে জাতি হরুর রং লাতি হসর করতে হ্যাঁ। আল্লাহর দিনের কথা, আল্লাহরই সন্তুষ্টি নিয়তে, আল্লাহর দিনেরই আলোকে, ইসলামেরই পদ্ধতিতে, সুন্নত তরিকাতে, কাউকে আঘাত করার চিন্তা না করে, ওই পদ্ধতি ছাড়া যদি ফেরেস এবং সরল সুন্দরভাবে বলা হয়, নিঃসন্দেহে এটা প্রভাব বিস্তার করে, মানুষের মনকে আকৃষ্ট করে, প্রভাবিত করে। হেদায়ত যাদের কিসমতে থাকে, তারা সে হেদায়ত গ্রহণ করা সহজ হয়ে ওঠে। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, কবুল করেন, তৌফিক দান করেন। এবং হযরত হাকিম উম্মত মুজাদ্দিদুল্লাহ মাওলানা আসিফ আলী থানু রহমতুল্লাহ ভারতের এক মাদ্রাসার বিশাল সম্মেলনে গেলেন, বয়ান করলেন। তো হযরত যখন কামরায় ফিরবেন, প্রচন্ড ভিড়, যে মানুষ মুসাফা করতে চায়, মোতামিন সাহেব প্রিন্সিপাল সাহেব বললেন, হযরতকে আপনারা কষ্ট দিবেন না, কে মুসাফা করবেন না। অনেক জায়গায় এরকম করে না মানুষে, শৃঙ্খলা রক্ষার্থে, নিজেদের বুজুর্গের আরামের স্বার্থে অনেকে এমনটা করেন, এটা কোনো দোষনীয় বিষয় তো নয়। কিন্তু হযরত হাকিম উম্মত মাওলানা আসিফ আলী থানু রহমতুল্লাহ আলাইহি, যিনি পীর জিহুজুর হাফিজ জিহুজুর সদস্য হুজুর, এই বুজুর্গ যিনি এখানে শুয়ে আছেন হযরত জনাব ওয়ালা রহমাতুল্লাহ তাআলা, এরকম লাখো লাখো কোটি কোটি উলামা আউলিয়ার বুজুর্গান দ্বীনের যিনি পরম শ্রদ্ধেয় মহান ব্যক্তিত্ব, তিনি বললেন, বাধা দিও না, আমাকে মুসাফা করতে দেও ওদের সঙ্গে। আমি অন্তরে এটা বিশ্বাস করি, ধারণা করি যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসাফা করলে দুইজনের পৃথক হওয়ার অথবা দুইটা হাত পৃথক হওয়ার আগে ওদের গুনাহ মাফ হয়ে যায়। আমার এই আরজু আশা যে এই মুসলমান ভাইদের সঙ্গে মুসাফার বরকতে আমার মালিক হয়তো আমাকে মাফ করে দিবেন, আমার জন্য জান্নাতের ফয়সালা করবেন, এই আরজু নিয়ে, এই আশা নিয়ে আমি মুসাফা করতে থাকি। এই প্রচন্ড ভিড়ের মধ্যে হযরত থানবী এইভাবে মুসাফা করলেন। অনেকে মুসাফা করতে থাকে যদি এইভাবে, আমি যোগ্য, আমি উঁচু, আর এই জন্য তারা আমার কাছে ভিড় করে, এই অহংকার তাকে জাহান্নামে পৌঁছাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো কি দেখা গেল বাইরে মুসাফা কিন্তু ভিতরে অহংকার, মুসাফা মুস্তাফার ভিতর অহংকার খারাপ, ভয়ঙ্কর লানতি বিমারি ক্যান্সার, এটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে ভিতরটাকে পরিষ্কার করতে হবে কি হবে না? হবে কি হবে না, ভিতরটাকে পরিষ্কার করতে হবে না, মাথায় পাগড়ি মুখে দাঁড়িয়ে তো এবং ইসলামী পোশাক পরিচ্ছদে সজ্জিত দেখতে ফেরেশতার মতো যাইতে থাকবে সব লোকের আসসালামু আলাইকুম, এদিক থেকে আসসালামু আলাইকুম, ধান ক্ষেত্রের আদি থেকে আসসালামু আলাইকুম, রিক্সাওয়ালা আসসালামু আলাইকুম। এখন এই ভদ্রলোক মান্দারি বাজারে গিয়া বলে, ভাই রে বুঝলাম না ব্যাপারটা, আমি একটু আসতেছিলাম বুঝলাম না, আর ক্ষেতের আগে থেকে আসসালামু আলাইকুম, রিক্সা থেকে আসসালামু আলাইকুম, এই হেডমাস্টারও বললেন আসসালামু আলাইকুম, আমি তো কোনো যোগ্য না রে, এত সালাম কিসের? তো আপনি যদি যোগ্য না, আপনি এত সালাম কিসের, এটা মান্দারি বাজার পর্যন্ত যায়া মনে থাকলো কেন, এটা আলোচনার টেবিলে আসলো কেন? এইটাই দলিল এবং আলামত যে আপনাকে ভয়ঙ্কর ভূতে পেয়েছে। কি কথা বুঝেন না ভাইয়েরা, যে শয়তানে পাইছে শয়তানে, সেটা কি, সে এতগুলো সালাম শুনতে শুনতে মনে করছে আমি তাহলে কি ছিল, আমি জনাব, আমি হযরত, আমি বুজুর্গ, আমি ফেরেশতা, আমি ওলি আল্লাহ, এদের নজরে আমি উঁচু, আমি একটা কিছু হয়ে গেছি, এ নিজেকে যে কিছু মনে করে আল্লাহর কসম এটাই তাকে জাহান্নামে নিয়ে পৌঁছে দেয়। তিনি শরীফ হাদিসের কিতাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তার মধ্যে আছে, এক মুসলমান নেক আমল করে বলে আল্লাহ আপনার মেহরবানি, আপনার শুকর যে আপনি আমাকে নামাজ পড়তে দিলেন, হজ করতে দিলেন, দান করতে দিলেন, নেক আমল করতে দিলেন। আল্লাহ পাক খুশি হয়ে বলেন, এই এলা আপনি করাইছেন, আপনার মেহরবানি। আল্লাহ পাক বলেন যে আমি করাইছিলাম, আমি তো বলেই দিছি তোমার ভিতরে আমি দুটা জিনিস দিছি, নামাজ পড়ো, তুমি পড়লে পড়তেও পারো, না পড়লে বে পড়োয়া নাও পড়তে পারো। আমি পড়লাম, পড়লে পুরস্কার জান্নাত, না পড়লে শাস্তি। এখন তুমি ইচ্ছা করে নামাজটা আদায় করছো, তুমি ইচ্ছা করলে না আসতা নামাজে, না পড়তা নামাজ, না করতা উজু, আমি তো কিছু করতাম না, এই মুহূর্তে কিছুই বলতাম না, আমি করালাম কোন জায়গায়? তুমি নিজে আমারে খুশি করার জন্য বেকুল হয়ে ছুটে এসা তুমি নামাজটা পড়ছো, এই জন্য আমাকে খুশি করছো, আমি তোমাকে নেকি দিব, পুরস্কার দিব, আমি তোমাকে জান্নাত দান করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, খেয়াল করে শোনেন। আর যখনই ওর গুনাহ হয়ে গেছে রাস্তায় গেলে আরেকটা গুনাহ, আরেকটা গুনাহ, এখন এক জায়গায় গিয়ে খারাপ লাগে, এই গুনার কাজ করলাম উফু খারাপ লাগে, তো মনটা মলিন লাগে, অশান্তি লাগে, পেরেশানি লাগে, তো গিয়ে আবার উজু করলো, নামাজে গেল, ওইখানে বসে বসে আল্লাহ আমার মাফ করে দেন, আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমার মাফ করে দেন, আমার খুব অন্যায় হয়ে গেছে, ভিন্নার দিকে তাকাইছিলাম, একটুখানি গীবত করছিলাম বা মিথ্যা বলছিলাম, আমি আর করবো না, আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া কোনো খোদা নাই যে তার কাছে আমি হাত পাতবো, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে ওয়াদা করেন না শুধু, আল্লাহর কসম আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলছেন আমি সীমাহীন ক্ষমাওয়ালা, আমার রহমত থেকে নিরাশ হবে না, যদি তুমি অন্যায়ের পর আমার কাছে মাফ চাও নিশ্চয়ই তোমার সবগুলো গুলো আমি মাফ করে দিব। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, ইবলিস বলছিল যে ওয়াইজ যে থেকে আর আপনার ইজ্জতের কসম করে বললাম, যতক্ষণ পর্যন্ত আপনার বান্দাদের যে কোনো বান্দার দেহে প্রাণ থাকবে ওকে গুমরা নষ্ট ভ্রষ্ট বানিয়া জাহান্নামে নেওয়ার সব রকমের চেষ্টা আমি করব। কে বলছিল? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বান্দার প্রতি এত রহমওয়ালা, মায়াওয়ালা, মহব্বতওয়ালা, আল্লাহ পাক বিলম্ব করলেন না, সাথে সাথে বললেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি মারতিফায়ে মাকানি, তুই কসম করে বললি ওদেরকে জাহান্নামে নিয়ে যাবি, আমি আমার ইজ্জতের কসম করে বলি, আমার মহাপ্রতাপের কসম করে বলি, সুউচ্চ মর্যাদার কসম করে বললাম যতক্ষণ পর্যন্ত আমার গুনাগার বান্দারা আমার নিকট মাপ চাইতে থাকবে আমি ওদেরকে মাপ করতেই থাকবো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো ওই বান্দা সে এক জায়গায় গিয়া হয় রাস্তায় হাঁটতে হাঁটতে অথবা কোন এক জায়গায় বুঝা, কোন শর্ত নাই যে মসজিদে গিয়া তারপরে মাপ চাওয়া লাগবে, কোন শর্ত নাই যে আগে উজু করতে হবে পরে মাপ চাওয়া লাগবে। এগুলো শুনে রাখেন আপনারা, বুঝে রাখেন, অন্তরে গেঁথে রাখেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। হ্যাঁ, তো সে এক বান্দা হঠাৎ তার মনে যখন এই বুঝ আসলো, খেয়াল জাগলো, হ্যাঁ আমি তো সর্বনাশ করে ফেলেছি, তখন বলল হে মালিক হে দয়াবান, আমার সর্বনাশ হয়ে গেছে, আমি অপরাধ করে ফেলছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে দয়াময় নিজ দয়ায় আপনি আমাকে মাফ করে দেন, আমার গুনাহ হয়ে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, উত্তরে আল্লাহ পাক বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, উত্তরে আল্লাহ পাক বলেন যে আমি গুনাহ করছি, আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহ পাক বলেন তোর গুনাহ হলো কোন জায়গায়, তোর গুনাহ কিসের, যে আমি নিজে তকদিরে তোর তকদিরের মধ্যে লিখে রাখছি, আমার কলমে লিখে রাখছি ফেরেশতাদেরকে দিয়া, যে এই তারিখে এই সময়টা তোর গুনাহ হবে, তা আমার কলমকে তুই অতিক্রম করবি কিভাবে, আমার কলমের লেখার বাইরে তুই যাবি কিভাবে, আমার কলমের লেখা এটার বাইরে করা সম্ভব তো, আমার কলমের লেখায় যা ছিল সেটা করছে, কিন্তু তুই মাপতেছিস, তুই ভদ্র বন্দা, তুই কৃতজ্ঞ বন্দা, তুই সুন্দর বন্দা, তুই আমার বন্দা, এজন্য খুশি হয়ে তোরে মাফ করে দিলাম, তোকে জান্নাত দান করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এ হলো এক বন্দা, আমি বলছিলাম যে ভদ্র বন্দা ওই বন্দা যার সঙ্গে যে আল্লাহর সঙ্গে সম্পর্কটা ভালো রাখে। দেখেন এই হাদিস থেকে প্রমাণ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেক ধরনের বান্দা এরকম আছে, যখন ন্যাক আমল করে হজ করে আসছি, হে অমুক মাদ্রাসায় মুসলিম মিয়া এত লাখ টাকা দান করছি, আমি দান করছি, আমি হজ করছি মিয়া, আরে কি বলবো, দেখি যে নাতিরা খালি কান্নাকাটি করে, পিছি পিছি রাত্রিবেলা এই ডিস্টার্ব করে, ভাবলাম দেখ সময় নষ্ট করে লাভ কি, ঘুম তো আসেই না, চলে উঠ দু চার টাকা যা করে তা করি, যাই হোক আল্লাহ তৌফিক দিল, পরে পড়লাম ভাই 8-10 টাকা পড়লাম নামাজ ভোর রাত্রে, এই ভালোই লাগে। এইসব গপসপ, এই গপসপ করার দরকার কি, এবাদত প্রচারের বিষয় না, এবাদত করার পর সেটা কাউকে না বলে শুধু আল্লাহকে জানানো চাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই লোকটাই যে প্রচার করলো আত্মপ্রচার, এবাদতের প্রচার, এবাদতকে এবং নেকিকে ধ্বংস করে দেয়। তো এই লোক যে বলতে থাকলো আমি করছি হজ, আমি করছি নামাজ, আমি করছি তাহাজ্জুদ, উত্তরে মহান রব্বুল আলামিন বলেন এই তুই করছিস, আমি যদি তৌফিক না দিতাম আমি না করে করতে কিভাবে, এই যে উজু করলি অঙ্গ প্রত্যঙ্গ আমার দেওয়া না, নামাজে দাঁড়াইলি হাত ওই পা সোজা করে পা দুটা আমার বানানো না, কোমর সোজা করলি এই তোর গায়ে শক্তি আমি আল্লাহ দেই নাই, পাগল থাকবে তুই নামাজ পড়তে কিভাবে, মাথার বুঝ জ্ঞান আমি আল্লাহ দেই নাই, এই কানে কানে শুনছিস, চোখে দেখছিস, মুখে দোয়া কালাম পড়ছিস, এই সব কিছু আমার নেয়ামত না, আমি যদি তোকে এই আপাত মস্তক এভাবে সুস্থ শরীর বা এই অঙ্গ প্রত্যঙ্গ না দিতাম তাহলে তুই করতে কিভাবে, তোর মনের ভিতরে যে আগ্রহ পয়দা করছে সে আল্লাহ কি আমি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা যে কোনো ন্যাক আমল করে একদল ফেরেশতা থাকে তারা ভিতরে এরকম আগ্রহ পয়দা করতে থাকে, যা নষ্ট করে ফেলে করে ফেলে, ফেরেশতারাই ভিতরে পয়দা করে, একটু বসেন একটু জিকির করেন আর একটু গান্ধেন, যা হিসেবে বল গান্ধেন, ফেরেশতারা আগ্রহ ভিতরে পয়দা করতে থাকে আল্লাহ পাকের ইশারাতে, তাল গুপ্ত আল্লাহ তু লব্বাইকে মাস বি নিয়াজ সুজ দরদত পাইকে মাস, আল্লাহ পাক বলে তুমি যে আল্লাহ আল্লাহ বলো আমি বলার জন্য তোমাকে উৎসাহিত উদ্বুদ্ধ করি, তৌফিক করি, তৌফিক দান করি, বেচারণ করি, ব্যাকুল করি, ফের তুমি আমার আমার নামে জিকির শুরু করো, তো তোর সবকিছু করালাম তো আমি, সম্পদ অনেকের থাকে 2 পয়সা খরচ করতে হিম্মত হয় না, তুমি লক্ষ লক্ষ কোটি কোটি ব্যয় করছো, এটা আমি তোমাকে ভিতর থেকে জাগাইছি, ঈমানকে জাগ্রত করছি, আমার ভালোবাসার জ্বালা তোমাকে দান করছি, অস্থির করছি, সম্পদের উপর আমার ভালোবাসা আর আখেরাতকে তোমার অন্তরে আমি বড় করে দেখাইছি, ফের এই 25 লাখ টাকা পঁচিশ কোটি টাকা তোমার কাছে মনে হয়েছে, এইটা দিয়ে যদি এই সামান্য কয়টা কানা করে দিয়ে যদি আল্লাহকে রাজি করা যায় তো বড় কথা। তো তোমার ভিতরে এই ব্যাকুলতার মহব্বতার তৌফিক আমি দান করছি, তো করেছি আমি না তুমি, তুমি করেছি, তুমি এখন বলো যে আমি করছি, আমি করছি, যে আর করাইলাম আমি, আর তুমি দাবি করো তুমি করছো, তোমার তোমার কোনো আমল আমার দরবারে কবুল না, তোমার এই বেয়াদবির জন্য নিশ্চিত তোমাকে আমি শাস্তি দেব। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আবার এই বান্দাই সে গুনাহ যখন হয় তো একজনে বলে এরকম কাজ করেন তো তওবা করেন, তো সে বলে মিয়া করুন কি করার তো কিছু নাই, কল তকদিরের লেখা আছে ভাই এইসব গুনার বিষয়, তো তকদিরের বাইরে আমি যাই কেমনি? উত্তরে মহান রব্বুল আলামিন কি বেয়াদবি, আরে তুই আমি দেখছি গার্মতি করতে বাধ্য হয়েছি এটা তো না, বরং তুই যা করবি ভবিষ্যতে আমি আল্লাহ আগে থেকেই জানি, কারণে যা যা করবি ওইটা অগ্রিম লিখে রাখছি যে ওই এইসব করবে অমুক তারিখে, এসব করবে অমুক তারিখে, তা আমার লেখার কারণে তুমি করতে বাধ্য হয়েছ এটা কোনো ক্রমে না, বরং তুমি লিখবা কারণে আমি আল্লাহ আগেই লিখছি জানেন এগুলো করবে, তুমি তো বেয়াদব, তুমি বেয়াদবি করছো, অন্যায় করছো, সীমানা লঙ্ঘন করছো, আল্লাহ পাক তার জন্য শাস্তির ফয়সালা করেন। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য ভদ্র বন্দা যারা তাদের জন্যই আল্লাহ পাক জান্নাত কাছেন। তো যাই হোক, তো বলতেছিলাম যে তো নাটোরে ওখানে যে ভিড় চলতেছিল মুসাফর, ভাবলাম যে রাত যাই হোক ঠিক আছে মুসাফর করি, ভাইরা আসছে, তো প্যান্ট শার্ট ওরা একটা গ্রুপ ছিল, এরা মুসাফর করে যায় না, সব সাইডে নিকটেই দাঁড়ায় আছে সকলে, তো আমি কিছু বললাম না, অনেক সময় তো বলি ভাই আপনারা একটু সাইড দেন, এই ভাইদেরকে আসতে দেন, কিন্তু ওই ওই প্যান্ট শার্ট ওরা গ্রুপ মানে দাঁড়ানোর ঢং বিনয় ভঙ্গি এমন ছিল যে আমি তাদেরকে আর কিছু বলতে মুনাসিব মনে করলাম না। মুসাফার ভিড় কত হল, পরে ওনারা আগে আসলেন, আমি বললাম আপনারা কিছু বলবেন, বলে যে হুজুর বলবো, বলে বলে যে আমরা আসছি তো বিশ পঁচিশ মাইল দূর থেকে, বিশ পঁচিশ কিলো দূর থেকে এখানে বয়ান শোনার জন্য, রাত বেশি হওয়াতে কষ্ট হচ্ছিল, কিন্তু যখন জানলাম আপনি রাস্তায় আসতেই আছেন তো আমরা আসুক তাহলে কিছু শুনি। যাই হোক তো শুনলাম, কিন্তু আজকের বয়ানই প্রথম জানলাম জীবনে যে আমাদের মতো কপাল পোড়া, আমাদের মতো জঘন্য পাপীদের জন্য জান্নাতের দুয়ার খোলার সম্ভাবনা আছে, আমরাও যাইতে পারবো জান্নাতে, এই জিনিসটা আজকে প্রথম জানলাম হুজুর। এতদিন পর্যন্ত বয়ান শুনতে গেলে খালি শুনতাম যে আমাদের আমাদের জন্য পিটা পিটান ছাড়া, শাস্তি ছাড়া, আজাদ ছাড়া, লালক ছাড়া কোনো রাস্তা নেই, এজন্য নৈরাশ্য পয়দা হয়ে গেছিল, তাই ভাবতেছিলাম যখন আর কোনো রাস্তা নেই জাহান্নামে যাওয়াই লাগবে, তো যা পাপ করো সবগুলোই করে নিই, কারণ রাস্তা তো নাই, রাস্তা তো বন্ধ, যখন বন্ধ রাস্তা তো চলো পাপ আর পাপ করতেই থাকে, বলকে জাহান্নামে শাস্তি যাওয়ার তো হবেই হবে, কিন্তু আজকে যখন জানলাম যে আমাদের মতো জঘন্য পাপীদের জন্য আল্লাহ পাক রহমতের দুয়ার খুললেন, তাকে ডাকলে, তার নিকট মাপ চাইলে, অনুতাপ করলে, চোখের পানি ফেললে, কিংবা অন্তত কান্নার ভঙ্গি ধারণ করলে, তো তাহলে আজকে পাক্কা এরাদা করছি আজ থেকে আর কোনো পাপই করব না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য হয়তো থাকি মত মুজাহিদুল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী নবরুল্লাহ তাআলা মরকাজুল খলিফা হযরত খাজা আব্দুল হাসান মরজুক রহমতুল্লাহি আলাইহি বলছিলেন, তু হো কিসি ভি হাল মে মাওলা সে লব লাগায়ে যা, কুদরত জুল জালাল মে ক্যা নহি গিড়গিড়ায়ে যা, খোলে ও যা না খোলে দর উস পে হো কি তেরি নজর, তু তো বস আপনা কাম কর ইয়ানি সদা লাগায়ে যা। হে মুসলমান, তুমি যত জঘন্য জিন্দেগি বলো উঠো আগে চলো, আল্লাহর নিকট মাপ চাও, নিঃসন্দেহে আল্লাহ পাক তোমার জন্য রহমতের দুয়ার খুলে দিবেন। হ্যাঁ, খুলে আমরা খুলে নজর, আল্লাহ পাক রহমতের দুয়ার খুললেন কি খুললেন না সেদিকে তোমার নজর করার কোন দরকার নেই, যে তুমি তোমার কাজ করো, হ্যাঁ তুমি তোমার আপনার কাম কর, তুমি তোমার কাজ করো, ডাকো বলো ডাকতে থাকো, হ্যাঁ সদা লাগায় যা। ভারত এক বুজুর্গ ছিলেন হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ, এই সদা শব্দের উপরে এটা মনে করল, উনি বালাকোটের দিকে যাচ্ছিলেন, হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে শিখদের বিরুদ্ধে লড়বেন। হঠাৎ কেউ ওনাকে খবর দিল যে হুজুর দিল্লি এক রাজপ্রাসাদের মতো এক প্রাসাদের মধ্যে কতগুলো মুসলিম মেয়ে ওরা জঘন্য কাজে লিপ্ত, ওরা দেহ ব্যবসা করে, ওরা খুব কষ্ট হল। ইন্দালিল্লাহ যে মুসলমান মেয়েরা এইভাবে গুনাহে লিপ্ত। তিনি রওনা হয়ে সেখানে গেলেন, গিয়ে ওই বিল্ডিং নিচে দাঁড়ায় আওয়াজ দিলেন, একটা মেয়ে আসছে, কি ব্যাপার? তো আমি একটু কথা বলব। তো মেয়েটা ভিতরে গিয়ে অন্যান্য মেয়েদের খবর দিছে যে হুজুর আসছেন, তা আওয়াজ দিচ্ছেন, এটাকে সদা বলে। হ্যাঁ, উনি সদা লাগাই সদা দি, উনি আওয়াজ দিচ্ছেন, বলে হ্যাঁ তো যাও কিছু দিয়ে আস, সবাই কিছু পয়সা দিব, এই ফকিরকে দিয়ে আস। তারা মনে করছে যে কোন ফকির টকির আসছে, কারণ ফকিরও মনে করে এই পোশাক পরে গেলে মানুষ হয়তো একটু বেশি দিবে। তো ওইভাবেই বোধ হয় ফকির আসছে, তো সেজন্য কিছু পয়সা তুলে তারা দিয়ে দিচ্ছে। ওই মেয়েটা যখন পয়সা নিয়ে আসছে, তো এই বুজুর্গকে তো তারা চিনে না, তো শাহিদ রহমতুল্লাহ বললেন, নেই ফকির নেই লেতা জব তক সদা নেই সুনাতা, আমি ওই ফকির যে নেই না আমি কিছু শুনে। ওই যে আসে না গাঁও গ্রামে অনেকে এরকম ফকিররা আসে গজল শোনা কিছু শোনা, পরে নেয় প্রথমেই নিয়ে আসলে কেননা রাখে রাখে। আসে না এরকম গাঁও গ্রামে যে অনেক যে হরিণের গান গায় বা কিছু করে, আগে গজল শোনায়, হ্যাঁ বেলালের গান শোনায় গজল শোনায় কিছু করে, তারপরে এখন ওর একটা ধারণা থাকে আমি গজলটা শুনেছি, তাহলে এখন যদি 100 রাখবে তখন হয়তো 1 পোয়া দিবে বা 1 কেজি দিবে। আগের জন্য শোনা পরে নেয়, যাই হোক কি নিয়ত ওর থাকে জানি না, আমি আন্দাজ করে একটা বললাম আর কি। অথবা এটা ওর একটা সুন্দর চরিত্র হইতে পারে, আগে শোনা যাবে পরে যে যা দেয় দিবে, কিসমতে যা আছে পাব। তো ওই বুজুর্গ যখন এই কথা বলছেন আগে কিছু শোনাবো পরে, আমি নেই না আগে শুনে, ওই মেয়ে উঠে দিছে দৌড় গিয়ে শুনেছে যে এইরকম কথা বলছেন উনি। মেয়েরা তো খুশি, মেয়েরা গজল শোনার থাকবে, এই গজল শুনতে খুব চায়, তো সব একগুলো নেমে আসছে দৌড় বেঁধে যাই বলছে হ্যাঁ শোনাও তুমি সদা শোনাও। ওরা সদা বলে মানে সে রাশার কবিতা গজল এই ধরনের কিছু শোনাবে হয়তো। হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ কোরআন পাকের আয়াত পড়লেন, এক সুরার কিছু অংশ পড়লেন এবং আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা শুরু করলেন, যার ভিতরে বিশাল অংশই ছিল কেয়ামতের ভয়ঙ্কর ঘটনাগুলির বয়ান। বস মেয়েদের মন নরম হয়, মেয়েরা এমন কান্না কানছে, কানতে কানতে একদম মানে অশ্রু ধারা প্রবাহিত হচ্ছে, কান্নার ডোল পড়ে গেছে। সর্বশেষ হযরত এই কথা বলতেছিলেন যে আত্মার মুমিনা জাম্বি কামানলা জাম্বালা, যে কোন বান্দাবান্দি হাজার গুণা করার পর লাখো কোটি গুণা করার পর যদি আল্লাহর নিকট মাফ চায় তওবা করে আল্লাহ পাক তাকে গ্রহণ করেন, তার জীবনের সব গুণা মাফ করে দেন। হ্যাঁ, এবং আল্লাহর কাছে নাছোড় হয়ে ধরা চাই, বলতে থাকা চাই, ইলাহি আব্দুকা নাসি আতাকা মুকররাম বিযুনুবি ওয়া কদ দাআকা ফাইন তাগফির আমি এক গুনাগার বন্ধু আপনার দুয়ারে আজকে হাজির, আপনি মাফ করে দেন, যদি মাফ করে দেন তো হে আল্লাহ আপনি তো আছেন ক্ষমা করার মতো, আর তো কেউ নেই, অমায়ফুর জুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কে আছে যিনি ক্ষমা করবে, হে আল্লাহ মাফ করে দেন। আর যদি এই দুয়ার থেকে তাড়ায় দেন তো আর তো কোনো উপায় নেই। হ্যাঁ, তাড়ায় দেন এই কথার উপরে একটা ঘটনা যেটা মনে পড়লো, যে হলো কি উন্মত মরণা শাহসাবলী থানু রহমতুল্লাহ বয়ান করছিলেন যে এক বুজুর্গ 70 বছর পর্যন্ত আল্লাহকে ডাকতেছিলেন, কিন্তু অবস্থায় যে তার এই সুন্দর জীবন আমল আখলাক ইবাদত বন্দেগী জিকির তাহাজ্জুদ দেখে লোকজন ছুটে আসতো দোয়া নেওয়ার জন্য, কেউ আসতো খেদমত করার জন্য। এক যুবক এসে বললো, হুজুর আমি আপনার খেদমত খাদিম হিসেবে থাকতে চাই। থাকো, ওই যুবক কিছুদিন থাকার পরে এই বুজুর্গের সোহবতের বরকতে তার অবস্থা এমন হয়েছে যে একদিন ভোর রাত্রে এই বুজুর্গ যখন তাহাজ্জুদ পড়তে উঠছেন, ওই খাদের উজুর পানি নিয়ে আসতে গেছে, লোটা করে পানি এনে রাখতেছে আর বলতেছে, হুজুর এ কি শুনি আসমান থেকে আওয়াজ আসে? কি শোনো? এই তো আসমান থেকে আমি শুনতে পাচ্ছি আপনাকে লক্ষ্য করে বলা হচ্ছে যে তুমি লাখ এবাদত করো, তসবিহ পড়ো, জিকির করো, তোমার কোন আমল কোন এবাদত আমার দরবারে কবুল না, কোন আমল কবুল না। তো বুজুর্গ বললেন যে তুমি তো আজকে শুনলা আর আমি তাহাজ্জুদ পড়ি 70 বছর যাব, 70 বছর যাবতই যখনই ভোর রাতে তাহাজ্জুদ পড়তে উঠি আসমান থেকে এই আওয়াজই আমি শুনতে পাই। তো যুবক বলল, হুজুর তো যখন এইভাবে প্রতিদিনই শুনতে পান যে ইবাদত করেন কি জন্য, যখন কবুল করবেনই না তিনি। ওই বুজুর্গ তখন বললেন, বেটা এই দুয়ার ছাড়া আর তো কোনো দুয়ার নাই, এই খোদা ছাড়া এই মাবুদ ছাড়া আর তো কোনো মাবুদ নেই। হ্যাঁ, যে কবুল করলো এখানেই পড়ে থাকবো, কবুল না করলেও এখানেই পড়ে থাকবো, এখানেই তাকে ডাকতে থাকবো আমি। হ্যাঁ, মায়ের হাতে থাপ্পড় খাওয়া ডাইনির আদর থেকে বেশি দামি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যখনই এই বুজুর্গ বললেন এই কথা যে প্রভু যে আমি এখানে এবার বলেই থাকবো, কবুল করলো পড়ে আছে, কবুল না করলো এই দুয়ারেই পড়ে আছে এবং পড়ে থাকবো, সাথে সাথে আসমান থেকে হঠাৎ আওয়াজ আসলো যে কবুল গর্তে হুনার নেজদা কে জুজমা পানার দিগার নেজদা। হে বান্দা, এমন সুন্দর কথা বললা, কবুল করলেও আসো আর কবুল না করলে এখানেই পড়ে থাকবা এবং পড়ে থাকবা, তোমার এই একটা কথা যে কোনো ক্রমে দুয়ার ছাড়বা না, এই একটা কথার কারণে আমি তোমার জীবনের সবগুলো আমল ইবাদত একসঙ্গে কবুল করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমি আল্লাহর কসম করে বলতেছি মুসলমান ভাইদের এমন নিরাশ হওয়ার কোনোই কারণ নাই, এগুলো একদম খামোকা পেরেশানি। হ্যাঁ, কারণ নিরাশ হওয়া তো সম্পূর্ণ হারাম, বরং কুফর। নিরাশ হওয়া আল্লাহর রহমত থেকে, যে নিরাশ হয়ে যায় আমার কোন রাস্তা আল্লাহর কসম একদম বেশি কাফির হয়ে যায় এই কথা বলার কারণে, এই বিশ্বাস করার কারণে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, মুসলমান তো এরকম হবে যার ইমানের রং শুধু এমনটা হবে যে আশা করি আল্লাহ মাফি করে দিবেন, জান্নাতি দিয়ে দিবেন। আবার বলবো যে কি জানি রে ভাই, যদি ধরে উপায় তো নাই রে, কি কথা বলেন নাই, একবার এটা একবার এটা একবার এটা একবার এটা। এই যেই বাচ্চা মায়ের সঙ্গে বাবার সঙ্গে উল্টাপাল্টা করছে, এখন গিয়ে সুপারি গাছের মধ্যে বাগানে পালায় আছে, সে একবার দুপুরবেলা মনে করে, মনে হয় বাসায় গেলে মা বোধ হয় বলবেন যে দেখ খা ভাত দিবে, আবার মনে মনে হবে না জানি পিজা নিতে ভাত না দিয়ে পিজা নিতে আসা বয়স দুজার মাঝখানে। মানে মা এমন এক ব্যাপার যে মা এত আদর করেন, মায়া করেন, মার হয়ে ঋতু গুলা না খাওয়া মনে হয় না, মনে হয় গেলে খাইতে দিবেনই লাগে। পরে আবার মনে লাগে মা কি জানে যে আমি ভুলটা করছি, হয়তো লাঠি একটা ঢুকে রাখছেন যে খাইতে বসতে বলে আর দে আরম্ভ কর পিজা, এদের কোনোটা ঠিক করছে হইতে পারে সত্যি সত্যি গেলে বাসায় মা মারবেনই না, অথবা এক হাত দিয়া পরে বললো যে যা হাত মুখ ধুয়ে খা, কি কথা বলেন না, কিন্তু এটা তো হয় না যে তিনি মা যায়নি না, শত্রু না, কি ঠিক না। আমার প্রিয় বন্ধু, আল্লাহর কসম, মুসলমান বান্দার সম্পর্ক সে লাখো কোটি গুণান্বিত হওয়ার পরও ঠিক এইরকম লাখো মায়ের চেয়েও আর ঘনিষ্ঠ, লাখ কোটি মায়ের চেয়েও আর অনেক ঘনিষ্ঠ, অনেক ঘনিষ্ঠ, অনেক ঘনিষ্ঠ। এজন্য কোন মুসলমানেরই এরকম নৈরাশ্যের মধ্যে পড়ার আল্লাহর কসম কোরআন সুন্নাহর লোকে কোনোই অর্থ নাই, কোনোই কারণ নাই, কোনোই ভিত্তি নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এজন্য আল্লাহ পাকের রহমতের বয়ান দিয়া এক বুজুর্গ বলছিলেন যে বাজ আ বাজ আ আর কুনচে হাস্তি বাজ আ গর কাফর গবর বুত পরস্তি বাজ আ এই দরগাহে মা দরগাহে নবীদ নে সতবার আগর তওবা শিকস্তি বাজ আ ফির রে ফির হে বান্দা ফির ফিরে আয় তুই, আমি খুঁজতেছি তোকে রহমতের কোলে তুলবার জন্য, কতবার আদারবার লাখবার কোটি কোটিবার তুমি তওবা ভঙ্গ করছো, তারপরও ডাকে আর ফিরে আয়, আমি অবশ্যই তুই মাপ চাইলে তোকে মাপ করে দিব এবং তোকে নিঃসন্দেহের হমতের তুলে তুলব, অঙ্গীকার করলাম তোকে আমি জান্নাত দিয়ে দিব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি আর বলা, আমরা এরকম বুজুর্গানের দিনের কিছু ঘটনাগুলি জানি যেগুলো বিস্ময় করো, কিন্তু এক শ্রেণীর মুসলমান আছেন যারা ইদানিং বুজুর্গানের দিনের কথাবার্তা বললে আমরা ওনারা সাংঘাতিক কঠিন প্রতিবাদ মুখর হয়ে যান, হয়তো বা স্টেজে মাহফিলে কিছু নেই বা বললেন, কিন্তু এগুলো মুখস্থ রাখে, নোট করে কয় তারিখে কোন পৃষ্ঠায় কোন বইতে কি বলা হলো কি লেখা হলো, পরে পিছনে মুসলমানদেরকে বিভ্রান্ত করে দেখলেন কোরআন হাদিসে এগুলি নেই, আল্লাহর কথা বুজুর্গের কথা, এরা হল ওই সকল ভাইয়েরা যারা ওলামা মাসায়েখ বুজুর্গান বিরোধী কথা বলতে অভ্যস্ত হয়ে উঠছেন এবং তারা মজহাবের বিরুদ্ধে বেশি বেশি বলতে অভ্যস্ত। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওনারা মনে করতে থাকেন যে মজার বলারা সব কাফের মোশরিকের দল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আপনাদের এলাকায় এরকম ঝামেলা আছে কিছু? হ্যাঁ আছে কিছু, অল্প হলেও কিছু না কিছু আছে থাকে, এবং এরা একটু পোস্টার লাগাবে, একটু ওয়ালে ওয়ালে পোস্টার দিয়ে দিবে, হঠাৎ এক জায়গায় সুযোগ পাইলে উঠে দাঁড়ায় বক্তৃতা করবে, আজীব ধরনের মানুষ ভাইরা। এরা ঝামেলা বিশৃঙ্খলা করে কিন্তু আমরা একটা জায়গায় আটকা পড়ে আছি, খুব মুশকিলে আছি, সেটা হলো কি, আমরা জানি তারা আল্লাহকে এক মানে, কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ রসুলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সব নবীদেরকে নবী মানে, কি কথা বুঝেন নাই, মানে ইসলামের মৌলিক বিষয়গুলোতে তারা একমত এবং বিশ্বাসী, যার কারণে তারা প্যাট ভরে আমাদের ওলামা মাশায়েখ বুজুর্গানকে কাফের মোশরিক ফতোয়া দিতে থাকলেও আমাদের কিন্তু একবারের জন্য সাহস হইল না তাদেরকে জাহান্নামি এবং কাফের মোশরিক বলতে, কারণ আমরা তো চিন্তা করি বললেই তো কি আমাদের মাথায় ধরা পড়তে হবে, হিসাব দিতে হবে, রব্বুল আলামিন ডাকবেন যে উত্তর চাই, উত্তর দাও, উত্তর দিব কি, কিন্তু তারা এই সনদ কোত্থেকে পাইলেন, যতই বলতে থাকবে ইমাম আবু হানিফার বিরুদ্ধে, ইমাম মুহাম্মদের বিরুদ্ধে, ইমাম শাফির বিরুদ্ধে, ইমাম মালিকের বিরুদ্ধে, রহিমাহুল্লাহ তাআলা, মজাহের বিরুদ্ধে যত বলবো আমাদের কোনো সমস্যা নেই, এটা বললেই আমাদের কামিয়াবি এবং জান্নাতের সনদ, এটা ওনারা কোথায় পেয়েছেন রব্বুল আলামিন জানেন, আমরা জানি না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আপনাদের এই কবরস্থানে শুয়ে আছেন জনাব আলা, উনি কি লাভজাবি ছিলেন না মজাব ওয়ালা ছিলেন? ওনার মজাবের নাম কি? হানাফি মজাব। এই জনাব ওয়ালা কাফের, ইনিও কি মুশরিক? এই মুফতি আব্দুল মুহিদ সাহেব রহমতুল্লাহ এই কবরে শুয়ে আছেন, মাওলানা আব্দুল হাফিজ সাহেব রহমতুল্লাহ শুয়ে আছেন, মাওলানা আব্দুল কবির সাহেব রহমতুল্লাহ শুয়ে আছেন, ওই কলাকুপার পাশে ওখানে মাওলানা সাইদুল হক সাহেব রহমতুল্লাহ শুয়ে আছেন, এই সমগ্র নোয়াখালীর মানুষরা যাদেরকে শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন, যাদেরকে এর থেকে ইমান শিখতেন, কোরআন শিখতেন, ইসলাম শিখতেন, সুন্নত শিখতেন, জান্নাতের পথ শিখতেন, আল্লাহর ভয় শিখতেন, আল্লাহর মহব্বত শিখতেন, সুন্দর চরিত্র শিখতেন, আখেরাত মুখী জীবন শিখতেন, এই সব মানুষগুলো হানাফি বটে, তাই বলে তারা সব কাফের মুশরিকের দল? এই আপনাদেরকে জিজ্ঞাসা করি প্রিয় বন্ধুরা, এই বৃহত্তর বাংলা এই একদমই হিন্দুদের দ্বারা আবাদ ছিল না? সবই হিন্দু ধর্মাবলম্বী ছিল না? এই বৃহত্তর বাংলাতে যেই মানুষটা ইসলাম প্রচার করে এই মুসলমান বানিয়েছেন তার নাম কি আপনাদের মনে পড়ে? আপনারা নাম জানেন না? না, নোয়াখালীতে উনি আসেন নাই নাকি? নোয়াখালীতে আসেন নাই তো? তুমিও জানো না বলো কিন্তু থাকে বুড়া হয়েছ আর কার উচিলার মুসলমান হয়েছে তুমি আসছে তাও জানো না? তুমি মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে বসে আসছো, প্রিন্সিপাল সাহেব হুজুরই জানেন আর বাকি মানুষ যাবে জানবে দূর থেকে? এই আবু সাইদ কোম্পানি আপনি জানেন ওই লোকের নাম? হ্যাঁ মাসা সাবাস, দেখো এই পুরোনো বুড়া মানুষটা জানে, কোম্পানিরও কোনো খবর নেই, খালি ইট মিট নিয়ে ব্যস্ত আছে কোম্পানি। সেই মানুষের নাম হযরত মাওলানা কারামত আলী জোর করে রহমতুল্লাহ। হায় হায় ইন্দাল্লাহ, আমি মনে করছিলাম কি এইটা বোধহয় সবাই জানে, কিন্তু এই জেনারেশনে এই দুর্ঘটনা ঘটছে তা আমি জানতাম না। তার নাম কি বলেন? মরনা কারামত আলী, কেরামত না, লোকেরা কেরামত বলল শব্দ, এটা বাংলাদেশে আইসা ঝড়ে পড়ে কেরামত হয়েছে। আসলে আর ওই ভাষা ঠিক হিসাবে এটা নিঃসন্দেহে কারামত আলী। কি কথা বুঝেন নাই, আমাদের পৃথিবীর বিভিন্ন অঞ্চলে গিয়া ঝড়ের মধ্যে পড়ে আর ওই ভাষাগুলো পিটান খায়া পরে ওইটা বাঁকায় যায়, উল্টা পাল্টা হয়ে যায়। যেমন আহমদ এটা আহমেদ হয়ে গেছে, এখন মোহাম্মদ এটা মোহাম্মেদ হয়ে গেছে অনেক জায়গায়। হযরত মাওলানা কারামত আলী জোরপুর রহমতুল্লাহ এর সম্পর্কে ঐতিহাসিকরা লিখছেন, মাওলানা মিয়া আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ লিখছেন যে মাওলানা কারামত আলী জোরপুর রহমতুল্লাহ আলী বৃহত্তর বাংলাতে হযরত সৈয়দ আহমদ সৈয়দ রহমতুল্লাহ নির্দেশে এই দেশে সফর করছিলেন। যেদিকে তিনি যাইতে থাকতেন লোকদেরকে দিনের দাওয়াত দিতেন, লোকেরা দলে দলে কালিমা পড়া মুসলমান হয়ে যেতে থাকতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই প্রচার করতে করতে রংপুরে গিয়ে তাহলে দেখানো হয়ে গেছে, ওখানেই তার খবর। আরেকজন মৌলবী বাড়িতে এতক্ষণ পরেনি, আরেক কোথায় ছিলেন এতক্ষণ পরেনি, এখন পরে যে ওনার প্রচার শুরু হয়েছে লক্ষ্মীপুর থেকে, ওরে লক্ষ্মী, একজন লক্ষ্মী পাওয়া গেছে, বিবাহ নাকি করছিলেন লক্ষ্মীপুর। যাই হোক, এই হযরত মাওলানা কারামত আলী জোরপুর রহমতুল্লাহ যার মেহনত প্রচেষ্টা অভিযানের বরকতে আজকে বৃহত্তর বাংলার মানুষজন মুসলমান, তিনি হানাফি মজহাবেরই কি অনুসারী ছিলেন না, নাকি তিনি আপনাদের জানা মতে লামাজাবি ছিলেন? তিনি কি লামাজাবি ছিলেন? তার যে উস্তাদ যার নিকট থেকে তিনি ইসলাম শিখছেন, কোরআন শিখছেন, দিন শিখছেন, তিনি হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ শিষ্য, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ, শাহ আব্দুল আজিজ দেহলভীর বাবা এবং উস্তাদের নাম ভারতের সর্বশ্রেষ্ঠ আলিম মুহাদ্দিস বুজুর্গ এবং মুজাদ্দিদ হযরত শাহউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। শাহউল্লাহ মুহাদ্দিস দেহলভী কি লামাজাবি ছিলেন না মজাবি ওয়ালা ছিলেন? তার মজাবির নাম কি? হানাফি মজাব। তার সুযোগ্য সন্তান সারা ভারত এবং পৃথিবী কাঁপত তার এলমে, সেই শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলী ইংরেজের বিরুদ্ধে যিনি জেহাদের ফতোয়া দিয়েছিলেন, সেই শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলী তিনি কি লামাজাবি ছিলেন না মজাবি ওয়ালা ছিলেন? তার মজাবের নাম কি? হানাফি মজাব। তারই শিষ্য, তারই শিষ্য তার বাবারও শিষ্য হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী, যার শিষ্য মাওলানা কারামত আলী জোনপুরি, সেই সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী তিনি কি লামাজাবি না মজাবু আলা? তার মজাবু কি হানাফি মজাবি না? শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি হলো আজকে মুসলমানদের ভারত মহাদেশে? যেই হুজুরকে পাবেন বোখারি শরীফ পড়ান, মুসলিম শরীফ পড়ান, আবু দাউদ শরীফ পড়ান, তিরমিজি শরীফ পড়ান, তহাবী শরীফ পড়ান, মুয়াত্তা মালিক পড়ান, মুয়াত্তা ইমাম মোহাম্মদ পড়ান, যেই হাদিসের কিতাবে পড়ান, এই সব হুজুরদের উস্তাদ যারা ভারত মহাদেশে, হ্যাঁ না, হযরত শাহ ইসহাক রহমতুল্লাহ আলী, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলী, হ্যাঁ না, শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলী, হযরত শাহউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলী, এই ভারত উপমহাদেশের যত আলিম তৈরি হচ্ছেন এবং হয়েছেন, এই সমস্ত উলামায়ে দীন মুহাদ্দিসিনের উস্তাদ যে কয়জন সব হানাফি মজাব। আপনারা কি শুনতেছেন আমার কথাগুলো? আপনারা কি শুনলে আপনাদের খুশি লাগে না পেরেশানি লাগে? খুশি লাগলে আমি বলবো ইনশাআল্লাহ, প্রাণ ভরা বলবো। এই বিষয়টা বলা দরকার কিনা, বোঝা দরকার কিনা? গোমরাহির তুফান চলতেছে আজকে, ইন্নাল্লাহ কি হলো সেখানে মুসলমান ভাইদের। কিন্তু আমি বলি আপনাদেরকে, যারা লা মজাবি তারা কিন্তু কাফের না, তারা মুশরিক না, কিন্তু ভুল বুঝের মধ্যে আছে, বিভ্রান্তের অন্ধকারের মধ্যে তারা ডুবে আছে। এরপরে আমি আপনাদেরকে বলি, এটা কোন জায়গা থেকে আমি আসছি আপনারা ধরে রাখবেন, সাইদ প্রাইস হয়ে দিলাম, আপনি আরো এদিকে আসেন দুইটা খাওয়ার জন্য, হ্যাঁ তুমি আসবে এদিকে। হ্যাঁ, ওই যে মেয়েরা যে গজল শুনলো না, সেখান থেকে তো আসছিল সে গজল এখান থেকে কুমদের থেকে এখানে এসে গেলাম, সদার থেকে এদিকে ফাঁকে ফাঁকে আসতে থাকছি। এরপরে আরেকটা বিষয় শোনেন, সেটা হলো যে রিক্সাওয়ালাও মাওলানা আবু তাহের মামুন সাহেব এরকম, মামুন তো বুখারি শরীফ পড়ায় এখানে, যে এইরকম যারা বুখারির বড় বড় আলে উস্তাদ বড় বড় মহাদেশ তাদেরকে পাইল এক শ্রেণীর কিছু সংখ্যক, এর সব না, রিক্সাওয়ালাও বলে হুজুর যাদের বুখারি শরীফে হাদিস আছে আমি জোরে বলতে হবে বুখারি শরীফে আছে হুজুর, যে ইমামের পিছনে কিন্তু আলহামদুলিল্লাহ পড়া যাবে না, জানেন আপনি সেটা? আবার হুজুরের ওই রিক্সা চালার পিছনের দিকে তাকাবে কি হুজুর জানেন আপনি? আমি এরকম ঘটনা বলে দিতে হতো আল্লাহ কি অবস্থা হলো, কি কথা বুঝেন নাই? এরা আমি এদের কথার থেকে এমনটা মুসলমানদের মনে হইতে থাকে যে কি জানি এদের আসমানের নিচে জমিনের উপরে বিশ্বে ইসলাম যে দিনটা আছে এটা কেবল বুখারি শরীফেরই মাধ্যমে শুনতেছেন। প্রিয় বন্ধুরা, ইসলাম যে কিতাবগুলোর মধ্যে আছে সেটা কি শুধুটা সবটা বুখারি শরীফে আছে না? ইসলামের আরো কিতাব আছে, ইসলামের হাজার হাজার লাখ লাখ কিতাব আছে, সেই কিতাবগুলোর একটার কোন রেফারেন্স শোনা যায় না কেন? কেবল বুখারি শরীফের কথা কেন বলছেন আপনারা? কি কথা বুঝেন না আপনারা? আবু দাউদ শরীফ ইসলামের কিতাব, মুসলিম শরীফ ইসলামের কিতাব, তাহাবি শরীফ ইসলামের কিতাব, মুয়াত্তা মালিক ইসলামের কিতাব, মুয়াত্তা মুহাম্মদ ইসলামের কিতাব, ও কিতাবুল উম ইমাম শাফি রহমাতুল্লাহ কিতাব ইসলামের কিতাব, মুসনাদ আহমদ ইসলামের কিতাব। আমি এই কিতাবগুলোর নাম বলছি যে আমার একটা লক্ষ্য আছে, সেজন্য সেই লক্ষ্যের দিকে যাওয়ার জন্য কিতাবগুলোর নাম সাহায্য করবে। কি কথা বুঝতেছেন না আপনারা? এক নম্বরে বলবো, ইমাম শাফি রহমাতুল্লাহ তিনি হাদিসের কিতাব যে রেখে গেছেন তার কিতাবের নাম হল কিতাবুল উম। কি কথা বুঝতেছেন ভাইরা? তো ইমাম শাফি রহমাতুল্লাহ তিনি মজাবওয়ালা না লামজাবি ছিলেন? আল্লাহ এটা জানেন না আপনারা? এই আরব দুনিয়াতে বিশেষ করে মিশরে ইমাম শাফি রহমাতুল্লাহর মজাব অনুসরণ করে। এই লোকগুলোর মাথা কেন এরকম অস্থির হয়েছে জানি না। মজাব তো কোনো ব্যক্তির মতবাদের নাম না, মজাব হচ্ছে কোরআন সুন্নার সর্বোচ্চ বেশি গ্রহণযোগ্য, বেশি বিশ্বাসযোগ্য, বেশি দলিল প্রমাণে প্রমাণিত কোরআন সুন্নার ব্যাখ্যা, এটাকে মজাব বলে। মজাব কোনো ব্যক্তির মতামতের নাম না। কি কথা বুঝছেন ভাইরা? ইমাম শাফি রহমাতুল্লাহ বিশ্ব বিখ্যাত মহাদ্দেশ ছিলেন, তিনি তো মজহাবওয়ালা। তো কোরআন সুন্নাহ ভালো বুঝলে সে যদি মজহাবের বাইরে চলতে হবে, ইমাম শাফি রহমাতুল্লাহ মজহাবওয়ালা কেন? আমার কথা বুঝতেছেন আপনারা? মদিনা শরীফে যেই মানুষটা মসজিদে নবীর ভিতরে বসা হাজার হাজার আলিমদের সম্মুখে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস বয়ান করতেন, বাদশা পর্যন্ত যার মজলিসে আদরের সঙ্গে বসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শুনতেন, সেই মানুষটা ইমাম দারুল হিজরা হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, তার মুয়াত্তা মালিক শোনার জন্য বিশ্ববিখ্যাত উলামা মুহাদ্দিসিন সেখানে গিয়ে ভিড় করতেন। এমনকি ইমাম শাফি রহমাতুল্লাহ উস্তাদ হযরত ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত গিয়া মসজিদে নববীতে আদমের সঙ্গে বসা ইমাম মালিক রহমাতুল্লাহ নিকট থেকে হাদিস গ্রহণ করছেন, হাদিস পড়ছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? বাদশা হারুন রশিদ পর্যন্ত তিনি খালি বাদশা ছিলেন না, আলেমও ছিলেন, ইমাম সুফিয়ান সরি রহমতুল্লাহের মতো এত বড় মুহাদ্দিস এবং ইমামের তিনি সাথী ছিলেন ছাত্র জীবনে। সে বাদশা হারুন রশিদ পর্যন্ত ইমাম মালিক রহমাতুল্লাহর মজলিসে গিয়া মসজিদে নববীতে আদমের সঙ্গে বসে হাদিস শরীফ শুনতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যেই মানুষটা যখন হাদিস শরীফ বলতেন কালা রসুল্লাহ সাল্লাহ ইসলাম, তিনি ইশারা করতেন এই যে কবরওয়ালা রসুল্লাহ সাল্লাহ ইসলামের কবর শরীফের দিকে ইশারা করে বলতেন এই কবরওয়ালাই কথা বলছেন। এত বড় মানুষ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, শুনতেছেন প্রিয় বন্ধুরা? সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি মজাবওয়ালা না মজাব বিরোধী মানুষ? তিনি মজাবি না মজাবি? মজাবি, তিনি মজাবওয়ালা। তো কোরআন হাদিস ভালো জানলে, কোরআন হাদিস জানলে সে মজাবের বাইরে চলতে হবে। এটা হলে ইমাম মালিক রহমাতুল্লাহ মজাবের উপর চললেন কেন? শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ তার একটু ঘটনা শুনে তো মধ্যখানে এইরকম খালি মজাব মজাব শুনতে শুনতে কিছু লোক আছে তাদের বলবো আল্লাহ একটু ওয়াজ যদি করতো মধ্যখানে খালি মজাবই আরম্ভ করে দিচ্ছে, তো তারা আবার একটু খুশি হবেন, ভালো লাগবে, এর থেকে হেদায়ত নসিব হবে যে ভাই একটু মধ্যখানে ওয়াজ করছে, চলো এখন অন্য কিছু বললেও শুনবো। চলো তবে একটা দুইটাই শুনে, এক ঘটনা হল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ বিখ্যাত বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন, হাদিস বিশারদ ছিলেন এবং হাদিসের বড় ইমাম ছিলেন, ইমামুল জারহ ওয়া তাদিল ছিলেন, মানে হাদিস শাস্ত্রের উপরে তিনি ডক্টর ছিলেন এবং ডাক্তার ছিলেন। কি অর্থ? যে যেরকম পরীক্ষা নিরীক্ষা করে বলে না আপনার অমুকের ব্লাড ক্যান্সার হয়েছে, হ্যাঁ আবার পরীক্ষা নাই আর ব্লাড ঠিক আছে কোনো সমস্যা নাই, কি পরীক্ষা করে বলে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এরকম মানুষ ছিলেন যে হাদিস শুনলেই বলতে পারতেন যে হাদিসটা সঠিক সনদের উপরে বর্ণিত নাকি এর ভিতরে কোন রকম বর্ণনাকারীদের মধ্যে দোষ ত্রুটি আছে বলতে পারতেন। একজনে এসে একটা হাদিস বলছেন যে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই বর্ণনাকারী যে হাদিস বলছেন আল্লাহ রাসূলের হাদিস, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বললেন যে যে বুজুর্গের নাম বললেন এই হাদিস বলছেন দাজ্জালুন এবং তার উপাধি কি আপনারা জানেন? আপনাদের এলাকায় হাফেজ পাওয়া যায় না, হাফেজ মানে কি আপনারা মনে করেন? কিসের হাফেজ? হ্যাঁ কোরআন শরীফের হাফেজ। আর ওই যুগে পুরানার যুগে তার হাফেজ মানি শুধুই ছিল যে হাফেজ মানি হাদিস শরীফের হাফেজ, শুনতেছেন প্রিয় বন্ধুরা, হাফেজ ইবনে আব্দুল আসকালানি এইসব হাফেজ বলে যে হাফেজ মানি হাফেজুল হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উপাধি ছিল হাফিজুদ দুনিয়া, যে সারা বিশ্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস আছে সবটা তার মুখস্থ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি কি মজহাবওয়ালা না মজহাব ছাড়া? তিনি মজহাবের উপর আমলওয়ালা মজহাবের বিরুদ্ধে? সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এর অনুসারী বিখ্যাত ওই মজহাবের ইমাম ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ, যিনি বুখারী শরীফের আরেকটা ব্যাখ্যা গ্রন্থ লিখছেন সেটার নামও ফাতুল বারী। ইবনে রাজব আসকালানির বুখারীর নাম যেরকম সরে বুখারী ফাতুল বারী, ওনার লেখা সরে বুখারী সেটার নামও ফাতুল বারী। ইবনে রাজব হাম্বলি তার লেখা এক কিতাব আরবি, তার ভিতরে তিনি লিখছেন যে মুসলমানরা যদি কোন একটা মজহাবের উপর না চলে তো এক মজহাব বললো যে তোমার নামাজ হয় নাই, পর বললো যে এই শীতের মধ্যে হয় না আবার পড়া লাগবে, এই চার টাকা শূন্য দুই চার টাকা ফরজ আর দুই টাকা মোট দশ টাকা হিসাব করে দেখলো দশ টাকা পুরোটা আবার পড়া লাগবে নাকি। পরে আরেকজনের কাছে যায় দেখি মজাবে মজাবে ইখতিলাফ আছে মতের পার্থক্য আছে, ও হুজুরের কাছে যায় গিয়ে বললো হুজুর আমার নামাজের অবস্থায় হানাফি কলেজের মজার নামাজটা কি হয় না, আপনি কি বলবেন? বললেন নামাজ তো হয়ে গেছে। বললো হ্যাঁ তাহলে ঠিক আছে, সোজা বাড়ির দিকে চলে গেল। একবারের দিকে জিজ্ঞেস করলো বউর লোকে ঝগড়া লাগছিল তিন কথা তো বাইর হয়ে গেছে আপনি কি বলেন? বল না বউ তো নাই, তাহলে ওই হুজুরের কাছে যায় তো গিয়া সেখানে বললো যে হুজুর এরকম ঘটনা তিন কথা আমার মুখ দিয়ে বাইর হয়ে গেছে আপনি কি বলেন? তা আসে না গেছে? বল না আসে, আপনি বাড়িতে যান ভাবিনে নিয়ে আপনি আরামে থাকেন, কি কথা বুঝেন না ভাইয়েরা? মানে কোন একজন মাত্র ইমাম তার কথার উপরে পাকাভাবে চললে মানুষ চলবে আল্লাহর জন্য, যে হুজুরের আমি মানছি আল্লাহর জন্য, তিনি কোরআন জানেন হাদিস জানেন পূর্ণ ইসলাম জানেন, তার সিদ্ধান্তের মধ্যে আমার কোন এটা কল্পনা করা সম্ভব না যে নিজের মনের জন্য বলছেন, নেতা হওয়ার জন্য বলছেন, দুনিয়ার জন্য বলছেন, কোন স্বার্থ সুবিধার জন্য বলছেন, তিনি সিদ্ধান্ত আর ফতোয়া বয়ান করছেন সিরিফ আল্লাহর জন্য, আমি ওনাকেই মানব, কি কথা বুঝেন নাই? আর যদি বিভিন্ন দিকে ছুটাছুটি করতে থাকে তো নিজের নফসের পূজা হবে যে আমার সুবিধাটা যেখানে আমি আছি সেখানে, এই অবস্থাটা ভিতরে তৈরি হবে মজহাব না মানার এই বিমারীর কারণে। কি কথা বুঝেন নাই? ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ বলেন, এজন্য আমাদের সমস্ত আইম্মা দ্বীনের এতে এজমা, ঐক্যবদ্ধ ফয়সালা যে মুসলমানরা চার মজহাবের যে কোনো একটা মজহাবকে মানতেই হবে, এর বাইরে গেলে ইসলামের উপর না থাকা, দ্বীনের ব্যাখ্যার উপর না থাকা, সে কিন্তু শেষ পর্যন্ত প্রকারান্তরে নিজের ব্যক্তিগত মতামত সুবিধার পূজারি হয়ে যাবে। কি কথা বুঝতেছেন ভাইয়েরা? যাই হোক, সেদিকে না গিয়া বলি যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনিও তো মজহাব ওয়ালা। আর দুটা ঘটনার কথা মনে পড়ছিল, তো চাইছিলাম যে বলি, যাতে কিছু ভাইরা যারা ক্লান্ত হয় এরকম কথা শুনলে তারা মনে করলেন যে না এইখানে ঠিক আছে, এটা ভালো, সেটা একটু আলোচনা করি। তার মধ্যে একটা হল হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একবার নহর দরিয়ার পাড়ে উজু করতেছেন, দরিয়ার পাড়ে উজু করতেছেন, এক গুনাগার মুসলমান ভাই তিনি ওই পাশে উজু করতেছেন, যেদিক থেকে স্রোত পানি গড়ায় এদিকে আসতেছে, মানে উপরের সাইডে তিনি উজু করতেছেন আর নিচের দিকে হযরত ইমাম মাহমুদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উজু করতেছেন। গুনাগার মুসলমান ভাই, অনেক মুসলমান, অসংখ্য মুসলমান, প্রায় সব ধরনের সব মুসলমান ভাই, এমনটা দেখা যায় যে মুরব্বীদের দেখলে শ্রদ্ধা আপনাকে অন্তরে পয়দা হয়, আলেম দেখলে আপনাকে শ্রদ্ধা অন্তরে পয়দা হয়, ছোট্ট ভাবের সব দেখলে মনে মনে ভাবে আল্লাহ জি ফিলিশ পরা মুখস্থ করছি বাচ্চা, সুবহানাল্লাহ আমার দাড়ি পাকছে, সাদা হয়েছে, আমি একজন হেডমাস্টার, আমি একজন প্রফেসর, আমি একজন ডক্টর, আমি তো মুসলমান, কিন্তু আমি তো হাবশাব না, আমার কাছে আমার ভিতরে তো 10 পারাও নেই, 30 পারা তার সিনাতে, আমি বড় না সে বড়। মুসলমানদের মধ্যে এই অনুভূতি, ইমানি অনুভূতি থাকে, যদিও সে মুখে বলে না, ভিতরে এটা লালন করে, এই অনুভূতি থাকে, উঠতে উঠায় বড় বানায়, ফেরেশতার নজরে ঈশ্বরীয় বানায় দেয়। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি যে এক মহান বুজুর্গ ছিলেন, গড়ডাঙ্গার মাদ্রাসার পাশে তিনি কবরে শুয়ে আছেন, আমাদের উস্তাদ হাফেজ জুজুর রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির পাশে, কবরের পাশে হেলদোখানে রাত্রে শুয়ে থাকলাম, দেখি যে কবরের দিক থেকে কিসের খুশবু আছে, তো কয়েকদিন আগে তাকে দাফন করা হলো, কাছে গেলাম তার কবরের কাঁচা মাটি শুয়ে দেখি কবরের কাঁচা মাটি থেকে যে অপার্থিব খুশবু অনুভব হইতেছে, এই পৃথিবীর কোন দোকানে যে খুশবু পাওয়া যাবে না এমনটা খুশবু অনুভব হচ্ছে। সে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি দুইটা ছেলে, ছোট্ট ছেলে খুব মেধাবী, তখন তো খানদানের এবং নিকটবর্তী বহু লোকেরা বললেন, হুজুর আপনার এই ছেলের মেধা এত প্রখর, ওরে আপনি হুজুর ইংরেজি পড়ায়, জেনারেল্যান্ডে পড়াইলে আমাদের দেশের একটা সম্পদ হবে, এটা আমাদের মনে হয়। সদস্য হুজুর অনেক বৃদ্ধ তখন, তিনি বললেন যে আপনারা তো আমার মহব্বতে বললেন এবং ভালো কথাই বললেন, কিন্তু আমার একটা চিন্তা মাথার মধ্যে, সেটা হচ্ছে আমি যখন দুনিয়ার থেকে বিদায় হব, রব্বুল আলামিনের সম্মুখে হাজির হব, আল্লাহ পাক যদি আমাকে বলেন শামসুল হক তোমাদের তোমাদের পরে একটা ছেড়ে দিয়েছিলাম না, ওইটারে কোন কাজে লাগিয়ে আসছো, তা আমি কি আল্লাহ পাককে বলবো রব্বুল আলামিন ওর হাতে এবিসিডি ইংরেজি বই তুলে দিয়ে আসছি, এইটা তো আমার বলতে সাহস হচ্ছে না, আমি বলতে চাই হে রব আমি আমার ওই সন্তানের হাতে আপনার পবিত্র কোরআন তুলে দিয়ে আসছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসির কবীরে লিখছেন, এক গুনাহগার মুসলমান দুনিয়ার থেকে বিদায়ের পূর্ব মুহূর্তে সন্তান সম্ভবা হামেলা স্ত্রীকে ডাকলেন এবং বললেন, আমি তো চললাম, তোমাকে একটু উসিয়ত করি, তোমার পেটে যে সন্তান আছে জন্ম হওয়ার পরে যখন একটু বড় হবে ওকে কোরআন পাক শিক্ষার জন্য মাদ্রাসায় দেবে, ও যেন আল্লাহর কোরআন শিখে, আমার কথাটা রাখবা কিনা, যা আমি ইনশাআল্লাহ রাখব। এই গুণাগার মুসলমান ভাইয়ের দুনিয়ার থেকে বিদায় হল, তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ লেখেন যে ওর বাবা তো গুণাগার মানুষ, কবরের মধ্যে শাস্তি হচ্ছিল, এই ছেলে যখন একটু বড় হল, যখন তাকে বক্তব্যে দেওয়া হল, যেদিন সে বিসমিল্লাহর শপথ নিল, তো ওই বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম আল্লাহর নামে যিনি সীমাহীন দয়াওয়ালা রহমতওয়ালা, এইটুকু বললেই মহান যখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা থাম, এই যে যাকে তোমরা আযাব দিতেছ, শাস্তি দিতেছ কবরের মধ্যে, এই গুনাগার বন্দার অবু শিশু মাসুম বাচ্চা, সে মাদ্রাসায় পড়তেছে কোরআনে পাক আর বলতেছে যে আমি আল্লাহ সীমাহীন দয়াওয়ালা, তা আমি সীমাহীন দয়াওয়ালা, আর ওর বাবাকে কবরে শাস্তি দিবা, চলো আমি ওরে মাফ করে দিলাম আর ওকে শাস্তি দিব না। আমার প্রিয় বন্ধুরা, কোরআন এবং সুন্নাহ, দীন এবং ঈমান, ইসলাম আমল, সিজদা, রুকু, চোখের পানি, আল্লাহর জিকির, ইসলামের বিন্দু বিন্দু এত বড় সম্পদ যেটা অকল্পনে, যেটা কল্পনাই করা সম্ভব না। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হোক গুনাহগার মুসলমান, কিন্তু যদি সে কান্দে আর চোখের পানি চেহারার মধ্যে লেগে গেছে, আল্লাহ পাক জেনে জেলালু আমার এতটা মহব্বত লাগে যে ওর চেহারার মধ্যে চোখের পানি আমার জন্য কাঁদছে। দেখেন অনেক বাচ্চা কাচ্চা কাঁদলে মা বাবা দূর সহ্য করতে পারে না, মা দৌড়ে গিয়ে চোখের পানি নিজের কাপড়ের আঁচল দিয়ে বুঝে বুঝে দেয়, ও আবার কাঁদে, না আর কাঁদিস না বাবা, আর কাঁদিস না, আমার সহ্য হয় না রে বাবা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই চোখের পানির জন্য আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন। হ্যাঁ, দর্দে দিল কে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো ওয়ারনা তাওত কে লিয়ে কুছ কাম না থে কর নবিয়া, ফেরেশতারা কাঁদতে ধরেন না। ওদিকে রব্বুল আলামিন চোখের পানিকে ভীষণ পছন্দ করেন, যে কেউ কান্দে দেখে আমাকে, তা আল্লাহ পাক বান্দাদেরকে বানাইছেন, হোক ভুল, কিন্তু ও যদি কান্দে তাহলে সব পাপ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো যেই বান্দাকে আল্লাহ তাআলা যে কান্দতে দেখেন, তো আল্লাহ পাক বলেন যে তাহলে এই বান্দার উপরে জাহান্নামের আগুনকে আমি হারাম করে দিলাম। যেই বান্দা কান্দল চোখের পানি চেহারাতে লাগলো, ওই চেহারার উপরে জাহান্নামকে আল্লাহ তাআলা হারাম করে দেন। এতটা মূল্যবান এই চোখের পানি। হ্যাঁ, এজন্য ভারতের এক বুজুর্গ ছিলেন নকশবন্দি তরিকার মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহ বিলাওয়াত রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছিলেন ভারতের এক কবি মির্জা গালিবের কথার উত্তরে, মির্জা গালিবের মন চাইছিল যে যাই এবছর হস্তা ঘুরে আসি, মুসলমান তো আমি, হইরা গুনাগার, কিন্তু একদিন মনে জাগলো কি পরিমাণ মদ যে আমি খাইছি, কি পরিমাণ বোতল যে আমি টানছি, আর এইরকম একটা বরবাদ নাপাক জিন্দেগি নিয়ে এখন কিনা কাবা শরীফে যাওয়া, এটা কি সম্ভব, কিভাবে সম্ভব। কবি তো কবি, তো উনি আবার আরেকটা কবিতা গাইলেন, কাবা কিসমো সে যাও গো লালে শরম তুমকো মগর নহি আতি, হে মির্জা গালে নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন আর বলছেন তোর কোন মুখে তুই কাবা শরীফে যেতে চাস, এই এত বোতলের পর। তার উনি কাবাতে গেলেন না, ওই ভারতের মহান বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদ রহমতুল্লাহ আলাইহি এই কবিতা জানার পরে বললেন, ভুল, এটা মির্জা গালিবের এই কবিতার সহ অনেক ভদ্রলোকেরা সাহিত্যিক আর কবিদের এত আলোচনা করেন আর লিখতে থাকেন, বলতে থাকেন যে আমরা জ্ঞানী সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, যে এইরকম সাহিত্যিক এবং কবিদের অনুসরণ করতে হবে। পবিত্র কোরআনে এই ভুল, এই বিভ্রান্তি, এই গুমরাহি সংশোধন করতে গিয়া মহান করার জন্য মহান রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, অশ্বারা ইয়াত্তাবিউহুমুল গাবুন, অশ্বারা আলম তর অন্নম পি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, আল্লাহ পাক জানালেন মানে বাদ বলেন, ঈমান হারা এবং ইসলাম হারা আসমানে হেদায়েত থেকে শূন্য যাদের কবিতা এবং সাহিত্য, এরা এরা গোমরা, এরা পথভ্রষ্ট, এরা অন্ধকার আচ্ছন্ন। আলম তর অন্নম পি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, তোমরা দেখতে পাও না যা মন চায় তাই বলতে থাকে তারা, কিন্তু আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কিন্তু ওই কবি সাহিত্যিকগণ, এখানে তো কবিদেরই কথা, ওই কবিগণ যারা সাহিত্যিকও বটে, তাহলে ওই কবি সাহিত্যিকগণ যাদের কথাবার্তা, সাহিত্য চর্চা, কবিতা চর্চা ইমান ভিত্তিক, ইসলাম ভিত্তিক, আল্লাহর ভয় ভিত্তিক, আল্লাহর স্মরণ ভিত্তিক, আল্লাহর ভালোবাসা ভিত্তিক, তো তারা হেদায়ত প্রাপ্ত মানুষ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য কবিদের অনুসরণ না, নবীদের অনুসরণ। কার অনুসরণ, কবিদের না নবীদের? অনেকে কবিদের এত আলোচনা যে কবিদের অনুসরণ, আল্লাহর কসম কবিদের অনুসরণ না, আল্লাহর নবীদের অনুসরণের মাধ্যমে মানুষের জীবন সুন্দর হয়, উন্নত হয়, মঙ্গলময় হয়, সম্মানিত হয় এবং মানুষের মানুষ মুক্তির পথ পায় এবং মানবতার উন্নতি অগ্রগতির রাস্তা পায়। যাই হোক, তো ওই বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদ রহমতুল্লাহ আলাই মির্জা গালিবের কথাকে প্রত্যাখ্যান করে বললেন, আরে মুসলমান, লাখ গুণা করার পর তুমি যদি কাবা যেতে চাও তো তুমি পরিষ্কার করো, মে ইসি মোহ সে কাবা যাওঙ্গা, শরম কো খাক মে মিলাওঙ্গা, রো রো কে উনকো মে মানাওঙ্গা, আপনি বিগড়ি কো ইউ বানাওঙ্গা, হোক আমার সাত হাজারো অপরাধ, আমার মাওলার ঘর না, আমার মামার ঘর আমি দেখতে যাবো না, আমি অবশ্যই যাব, এই কালো জীবন নিয়েই আমি যাত্রা করব, আর আমি কানতে কানতে আমার মামাকে রাজি করে ফেলব, এমন কান্না কানবো তিনি বলে কিরিটা এত কান্দে যা মাফ করে দিলাম, আজকে আবার রহমতের করলে, আর দেখতো আমার এইটা ঘর আমার, মা ইসি মো সে কাবা যাওঙ্গা, শরম কো খাক মে মিলাওঙ্গা, রো রো কে উনকো মে মানাওঙ্গা, আপনি বিগড়ি কো ইউ বানাওঙ্গা, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এতেও আল্লাহ রাজি হয়ে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এরকম নহরের পাড়ে উযু করতেছিলেন, আর গুনাহগার মুসলমান ওই সাইডে উযু করতেছে, তার উযুর পানি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর দিকে আসতেছে স্রোতের সঙ্গে, লোকটা সরম লাগলো, খারাপ লাগলো, আরে এত বড় বুজুর্গ মানুষ, এত বড় আলেম, লক্ষ লক্ষ মানুষের যিনি শ্রদ্ধ, আমার ব্যবহৃত উজুর পানি গড়ায় তার দিকে যায়, আমার তো এটা মনে হয় যে বেয়াদবি হচ্ছে। ওই লোকটা ওখান থেকে উঠলেন, গিয়া বিপরীত সাইডে বসলেন যেদিকে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর উজু করা পানি গড়ায় যেতেছে, ওই সাইডে গিয়া তিনি উজু করলেন। এক বুজুর্গ এই লোকটার মৃত্যুর পরে তাকে স্বপ্নে দেখলেন, বললেন যে ভাইজান, আপনার সঙ্গে আল্লাহপাক কেমন ব্যবহার করলেন, এইরকম ঘটনাগুলি পুরানো আকারের বহু লিখে রাখছেন যে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন নেক বান্দার অবস্থা, আর এটা এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নেক স্বপ্নকে গ্রহণ করতেন, এবং কিছু লোক এগুলোকে কোরআন হাদিসের কথা তো না, কোরআন হাদিসের বাইরে নিয়ে পাগল কোথাকার, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন আমার বলি যারা যে তাদের কোনো টেনশনের কোনো বিষয় নাই, এবং আল্লাহপাক সাথে এটাও বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমার এই খাস বান্দা নেক বান্দা আউলিয়া তাদের জন্য সুসংবাদ দুনিয়াতেও পরকালেও, দুনিয়াতেও আখিরাতেও, দুনিয়াতে যে সুসংবাদ এর ব্যাখ্যাতে মুফাসসিরিন লিখছেন আর রুয়া সালিহ, হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রুয়া সালিহ ইয়ারাহাল মুমিনু ওয়া তুরা লাহু, ইয়ারাহাল মুসলিমু ওয়া তুরা লাহু, ইয়ারাহাল আব্দু সালিহ ওয়া তুরা লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে সুসংবাদ হলো যে ভালো ভালো সুন্দর সুন্দর স্বপ্ন ফেরেশতাদের মাধ্যমে এই বান্দাকে দেখানো হয় নিজে ডাইরেক্ট দেখে, না হলে তার জন্য কেউ দেখে, তো এই এই জন্যই আকাবের মহান পূর্বশ্রেণী বুজুর্গানের দিন এই আউলিয়া বুজুর্গানের স্বপ্নগুলোকে হেফাজত করছেন কিতাবের আকারে, যাতে করে পরবর্তী যুগের মানুষেরা এগুলো দেখে দেখে হেদায়তের পথে আসতে পারে। কে আলাপ করেন ভাই এখানে, কে কথা বলে জোরে জোরে, হ্যাঁ মিয়া পিছনে কারা কথা বলো, এত সময় এখানে স্লোগান দিতেছে কারা কারা, আর তোমরা খেয়ালই করো না মিয়া প্রতিটা বছরই ডিস্টার্ব হয়, তোমরা কেন আগে থেকে এখানে শৃঙ্খলা রাখার জন্য লোক রাখো না, হ্যাঁ খালি ঘুরতে থাকো মিয়া, কম বয়সে বুড়া হয়ে গেছো, খাও লো ঠিক মতো, তোমাদের পুরা খানদানি তো হাই প্রেশার বলা, প্রেশার কন্ট্রোলের জন্য ফিকির করো, আর যাদের কন্ট্রোল আছে তাদেরকে ওখানে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রাখো, হ্যাঁ এত সিরিয়াস প্রেশার বলা এগুলো শুনলেও ডর লাগে, কিন্তু আরামসে হাসতে থাকে খাইতে থাকে বিরিয়ানি, কি মামলা আল্লাহ পাক ভালো জানে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই একটা ঘটনা ওই প্রসঙ্গক্রমে মনে পড়ছিল তো শুনাইলাম, আর একটা ঘটনা যেটা মনে পড়লো সেটা হল যে হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন উস্তাদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন তার ছাত্র। একবার এক আলিম দ্বীন সাক্ষাৎ করতে গেলেন, কোন এক বুজুর্গ আল্লাহওয়ালা দেখা করতে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে, দেখা করার পর তিনি রওনা হয়েছেন। ইমাম সাহেবরা বললেন নিকট যাবেন, বললেন যে একটু কষ্ট করবেন, আমার এই কুর্তাটা আমার উস্তাদ ইমাম সাহেবুর রহমুল্লার জন্য আমি হাদিয়া দিলাম, এটা তাকে পৌঁছে দিবেন। বললো আপনি, এটা আমার সৌভাগ্য যে আপনার মতো মানুষের হাদিয়া বহন করে হযরত ইমাম শাফির মতো এত বড় মানুষের জন্য নিয়ে যাবো, আমার তো কিসমত। একবার আমি করাচিতে গেছিলাম আমার মুর্শিদের নিকট, ফিরতে সময় আমার দাদা পীর শাহ মাওলানা আব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ঢাকাতে ছিলেন, আমার হযরত বললেন তুমি কিন্তু যাওয়ার সময় আমার সাইকেলের জন্য হাদিয়া দিব নিয়ে যাওয়া। আমার খুশি দেখে কি যে এত বড় ওরিয়ালার হাদিয়া আরেক ওরিয়ালের জন্য নিয়ে যাওয়া, আর বহনকারী হব আমি, সুবহানাল্লাহ। হযরত চিঠি লিখলেন এবং দামি আতর এবং অনেকগুলো ডলার এগুলো আমার কাছে দিলেন, আমি নিয়ে আসলাম ওই বুজুর্গের কাছে, পৌঁছলাম ধানমন্ডি এবং অনুমতি প্রার্থনা করলাম, অনুমতি দিলেন, ভিতরে গেলাম, দেখলাম যে তিনি এক শানদার কুরসির উপরে বসা, আমার জন্য একটা চেয়ার তার সম্মুখে রাখা, আমাকে ইশারা করলেন, আমি কুরসিতে বসে ওই চেয়ার উপর বসলাম। পরে তিনি মুচকি মুচকি হাসতে থাকলেন, ও হো সে কি মজা। পরে আমি বললাম হযরত চিঠি, চিঠিটা দিলাম, নিলেন আর হাসতে থাকলেন, মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা। আবার বললাম এটা আপনার জন্য আতর দিচ্ছেন, সেটা হাতে নিয়ে খুব খুশি প্রকাশ করলেন। আবার ডলার গুলো দিলাম, খুব খুশি হলেন। আর এই সুযোগে আমি বললাম একটু কথা বলতাম, হ্যাঁ হ্যাঁ বলো, আমি অনেকগুলো কথাও বললাম প্যার করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সে কি আনন্দ! তাহলে যে লোকটা ইমাম আহমদ হাম্বুর রহমতুল্লাহের নিকট থেকে কুর্তার হাতিয়া নিয়া হযরত ইমাম শাফি রহমুল্লাহর নিকট যাচ্ছিলেন, তো তার কাছে মনে হচ্ছিল আজকে যেন দুনিয়াতেই আমি নতুন কোন বাচ্চাই পেয়ে গেছি, অথবা যেন এই পৃথিবীতেই যেন আমি আজকে জান্নাতের আনন্দের মধ্যে আছি। ওই লোকটা হাতিয়াটা নিয়ে পৌঁছালেন, হযরত ইমাম শাফি রহমতুল্লাহ বললেন, কার কুর্তা? আহমদ ইবনে হাম্বলের, হ্যাঁ তিনি দিছেন। তার কুর্তা তার গায়ে ছিল? হ্যাঁ তার গায়ে ছিল। তিনি জোশে আবেগে গায়ের থেকে খুলে কুর্তাটা দিলেন। তিনি বললেন আহমদ ইবনে হাম্বলের গায়ের থেকে কুর্তা যখন খুললেন তিনি, তার শরীর আর কুর্তার মধ্যখানে আর কোন পোশাক কি ছিল? বললেন যে আর কোন পোশাক ছিল না, ডাইরেক্ট এই কুর্তাটাই তার দেহকে টাচ করতেছিল। ইমাম সাহেব বললেন এত আবেগ আপ্লুত হলেন, কুর্তাটাকে চোখে লাগালেন, বুকে জড়ায় ধরলেন, চুমু ফেলেন এবং বললেন আহ ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় মানুষ, এত বড় আলেম, এত বড় উচ্চ শ্রেণীর আল্লাহর মকবুল বান্দা, যে তার এই কুর্তাটাকে ধুয়ে নেওয়া সমিয়া, এই কুর্তা ধোয়া পানি আমিও পান করব, চলো তোমাদের যাদের মন চায় পান করো, আমার তো বিশ্বাস আহমদ ইবনে হাম্বলের কুর্তা ধোয়া পানি পান করলে আমাদের রোগ ব্যাধি থেকে এরপর কত আল্লাহ সেবা দান করবে। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, আউলিয়া বুজুর্গান কেবল আমার দিনকে শ্রদ্ধা করলে ভক্তি করলে তো সেটাও একটা সেরেক হয়ে যায়, আজকে মুহূর্তের মধ্যে সেরেক হয়ে যায়। এই কি সেরেকের আপনারা ধান্দা করতেছেন কি জান, কি হলো লোকদের? কিছু একটা হলে এই লোক মুশরিক, ওই লোক কাফের, আরে মুসলমানদেরকে মুসলমান থাকতে দাও, পারলে মিয়া কাফের মুশরিকদের নিকট ইসলামের দাওয়াত নিয়ে যাও, তাদেরকে মুসলমান বানানোর জন্য কিছু মেহনত তো করো। কিন্তু যারা হানাফি তারা কাফের, যারা সাফি তারা কাফের, যারা মালিকি তারা কাফের, খালি মুসলমান আমরা আমাদের মাগুরা, এটা কোন ধরনের ইসলামের প্রচার প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা এইরকম আবেগি বিভ্রান্তি থেকে আমাদেরকে ফিরবার তৌফিক দান করে। যাই হোক, আমি তো অনেক দূর চলে গেছি, ওহো সে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলীর নিকট ওই মেয়েরা বললো আমরা গজল শুনবো, তিনি কোরআন শরীফে সূরা পড়লেন, আর ব্যাখ্যা যখন শুরু করলেন তো এমন ব্যাখ্যা যে কেয়ামতের বর্ণনা দিলেন, মেয়েরা কাঁদতে কাঁদতে মন বিগলিত হলো। পরে তারা বললেন যে ওই মেয়েগুলি বললেন যে হযরত জি আপনি আমাদেরকে তওবা করে দেন, আমরা আল্লাহর নিকট আজকে তওবা করব। তিনি তওবা করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাত্তায়ু মিনা যাম্বি কামান লা যাম্বালা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আল্লাহ পাক তাকে বিলকুল বেগুনাহ বান্দার মর্যাদা নসিব করে দেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তওবা লিমান ওয়াজাদা ফি সহীফাতি ইস্তিগফারান কাসীরা, যেই বান্দারা বেশি বেশি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকে আর এতগুলো এই বেশি পরিমাণের ইস্তিগফার তার আমল নামের জমা হলো, এটা নিয়ে যখন কেয়ামতের দিন হাজির হবে বান্দা, আল্লাহ পাক ওই রেকর্ড বইটা তার মধ্যে এত ক্ষমা চায়, ক্ষমা করেন, সকালে ক্ষমা চায়, দুপুরে ক্ষমা চায়, বিকালে ক্ষমা চায়, সারা জীবনভর ক্ষমা চায়, মাফ চায়, আস্তাগফিরুল্লাহ, এগুলো সব রেকর্ড করা, আল্লাহ পাক এটা দেখে বলবেন যা তোরে মাফ করে দিলাম, সোজা জানাতে না শুনতেছেন প্রিয় বন্ধুরা, এগুলো আমাদের বাপদাদার বাড়ির থেকে বলতেছে না, প্যারানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিসের পবিত্র ভাণ্ডার থেকে হেদায়তের বাণী সমূহ এখানে আলোচনা হচ্ছে। আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন, জান্নাতের পথে আল্লাহ তালা কবুল করেন। হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ এর হাতে এই মেয়েগুলো তওবা করার পরে, এইবার যখন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী বালাকোটের উদ্দেশ্যে রওনা হচ্ছেন মুজাহিদ বাহিনীকে নিয়ে, ওই মেয়েগুলো তখন বলল হুজুর আপনি তো চলে যাচ্ছেন কিন্তু এই সমাজের মানুষ জানে আমরা এই ধিকৃত কর্মে লিপ্ত ছিলাম এতকাল, তো ওরা তো আমাদেরকে কোনোদিন গ্রহণ করবে না, তা আমাদের উপায় কি হবে? হযরত শাহ ইসমাইল শহীদ আওয়াজ দিয়ে বলল হে মুজাহিদিন ইসলাম, এই মেয়েরা এখন নিষ্পাপ, তাদের গুনাহ তো তওবা করতে নিশ্চয়ই আল্লাহ মাফ করে দিয়েছেন, বলো এই মেয়েগুলোকে বিয়ে করার জন্য অবিবাহিত হয়ে মুজাহিদরা কারা করা তোমরা প্রস্তুত আছো? মুজাহিদরা প্রস্তুত, হযরত আমি হাজির, ও আমি হাজির, বল হযরত ওখানে বিয়ে পড়ায় দিলেন এক একজনের সঙ্গে এক একজনকে। এইবার ওই মেয়েরা বললো হযরত জি আমরা থাকবো কোথায়, আমাদের জায়গা নাই, আশ্রয় নাই, মুখ দেখানোর পথ নাই, স্বামীদের সঙ্গে আমাদেরকে ডাকতে দেয় যেখানে তারা যাবেন সেখানে। তিনি বললেন আমি তো শিখদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বালাকোট যাচ্ছি, সেখানে গিয়ে তোমরা কি করবে? বলে যে আমরা একটা কাজ করবো, অন্তত মুজাহিদরা যে ঘোড়ায় চলে যেতেছে, এই ঘোড়ার জন্য যে ভুসির দরকার হবে, সে খাবার দরকার হবে, আমরা চাকি পিষে সে খাবার তৈরি করে দেব, বলো চলো যাক তাহলে পর্দার ভিতরে থেকে সেটাই না হয় করব। এইভাবে তারা সেখানে আজকে তওবা করেনি, মেয়েরা সেখানে গেলেন। মুজাহিদরা যুদ্ধের ময়দান থেকে যখন ফিরলেন, ওই মেয়েদেরকে দেখলেন যে চাকি পিষতে পিষতে হাতের ছাল বাকর উঠে গেছে, যেন রক্ত বের হবে হবে এরকম একটা অবস্থা। তো মুজাহিদরা ভীষণ আবেগাপ্লুত হলেন এবং এক এক মুজাহিদ তার নিজের স্ত্রীকে লক্ষ্য করে বললেন ওহো সেই দিল্লিতে যে রাজরানীর মতো ফুল সজ্জায় তোমাদের জীবন ছিল, আর আজকে বালাকোটের প্রান্তরে এইভাবে তোমরা কষ্টের শিকার, এতটা দুঃখ এবং যাতনার শিকার নিজের ইচ্ছায় নিজের আবেগে, তো এখন বলো তো তোমাদের কেমন লাগে? তো ওই মেয়েগুলো তখন বললেন যে হে মুজাহিদরা শোনো, হযরত শাহ ইসমাইল শহীদের নিকটে তওবা করার বরকতে এমন ঈমান আল্লাহ সিনাতে দান করছেন, সেই ঈমানকে যদি বালাকোটের পাহাড় উপর রেখে দেওয়া হয় আল্লাহর কসম আমাদের বিশ্বাস এই পাহাড় আমাদের ঈমানকে বরদাস্ত করতে পারবে। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং ইসলাম চর্চা করার তৌফিক দান করেন, সাচ্চা মুসলমান রূপে বাজবার, সাচ্চা মুসলমান রূপে দুনিয়ার থেকে আল্লাহর নিকট যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমাদের ঘরওয়ালাদের খানদানদের কবুল, খানদান বড়দের কবুল করেন এবং আমাদের সমস্ত মুসলমান ভাই বোনদেরকে কবুল করেন, কাউকে না মহান আল্লাহ বঞ্চিত করেন। আসুন ভাই মুসলমানরা আমরা মুসলমানের মতো মুসলমান হয়ে থাকি, ভাই ভাই হয়ে থাকি, নিজেদের লড়াই ঝগড়া ফেতনা ফাসাদকে খতম করি। সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা অমুসলিমরা এমনকি বৌদ্ধরা পর্যন্ত তাদের একটা অংশ যখন মুসলমানদেরকে আগুনে পোড়ায় শেষ করতেছে, ঘর বাড়ি থেকে তাড়াই দিতেছে, রাস্তায় হাঁটলে নারী এবং শিশুদেরকে পর্যন্ত দৌড়ে গুলি করতেছে, এইরকম জমানতে আপনারা মুসলমানদেরকে কাফের বসে খতুয়া দেওয়ার কাজটাকে অগ্রগণ্য মনে করতেছেন, ওই জন্য একটু চিন্তা করার সময় হচ্ছে না? তাদের জন্য কান্নাকাটি করার সময় হচ্ছে না? ওই জালেমদের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে কাঁদতে পারেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আর কুফর বিল্লাতুল ওয়াহিদা, সারা দুনিয়ার কাফের মুশরিকরা এরা ইসলামের দুশমন, এরা ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানদেরকে লাঞ্ছিত করার জন্য চক্রান্তের উপর চক্রান্ত করেই চলতেছে সারা পৃথিবীব্যাপী। আমাদের মুসলমানদের উচিত দ্বীন ঈমানের কদর করা, ইসলামের কদর করা, নামাজের কদর করা। নামাজ আমাদের কত বড় সম্পদ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু নূর, বান্দা নামাজ যখন পড়ে পুরোটা নামাজ নূরই নূর, বান্দা নামাজে দাঁড়ায় আল্লাহ তার সামনে, বান্দা সিজদা করে একদম আল্লাহ পাকের কদমের উপরে, হ্যাঁ না? সর রাখা হয় হামনে দরে জানা না সমঝ কর, কাফের হ্যায় জো সিজদা করে বুতকা না সমঝ কর। এক ভারতের এক বুজুর্গ বলেন মিয়া আমি মুখস্থে সিজদা করি, আমি সিজদা করি আমার মহান আল্লাহর চৌকাঠের উপরে, তিনি অপেক্ষা করে সিজদা কর আমাকে। আল্লাহর কসম এক সিজদা যখন করে বান্দা, আল্লাহর কসম যিনি আসমান জমিনের স্রষ্টা, চাঁদ সূর্যের স্রষ্টা, যার হাতে আছে জান্নাত এবং জাহান্নাম, সেই মহান আল্লাহর কসম করে বলতেছি, যে আল্লাহ পবিত্র কোরআন নাযিল করেছেন সেই আল্লাহর কসম করে বলতেছি, একবার যখন মুসলমান সেজদা করে একটা সেজদা লাখ কোটি বাদশাহী থেকেও বড় মর্তবে তাকে পৌঁছে দেয়, এত বড় সেজদা। এই মুসলমান এই সেজদা খালি বড় বড় জিলানি করেন না, গাউস আজম করেন না, ইমাম গাজ্জালি রাসুলি করেন না, এই সেজদা যে মুসলমানই করেন হোক লাখ গুণাগার আল্লাহর কসম, তার মর্তবা সূর্যে অনেক উঠবে। এগুলি আমার নিজের গায়ের জোরের কথা না, কোরআন সুন্নার কথা। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, সেটা তো পরে বলবো। আল্লাহ পাক বলেন যার বুকে ঈমান আছে, ঈমানওয়ালারা যারা, আল্লাহ পাক বলেন যে ঈমানওয়ালা আমি তাকে ঊর্ধ্বের উচ্চের মর্যাদা দান করি। মহান রব্বুল আলামিন যখন এই কথা বলেন ফের কথা কি? আর যে গুনাগার বান্দা, গুনাগার বান্দা সে তো কারো গোলাম না, রব্বুল আলামিনের গোলাম। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা শরীফে যুদ্ধের ময়দান থেকে গ্রেফতার হওয়া একটা মহিলা আসছেন, এই মহিলা এমন এক আজব মহিলা, ইসলামের প্রতি বিদ্বেষ শত্রুতা এত ভয়ঙ্কর, তার দুধের শিশুটাকে বাসায় রেখা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। সেই মহিলাটা সাহাবীদের হাতে গ্রেফতার হয়ে মদিনায় যখন আসলো, কিন্তু ওই যে নিজের বাচ্চাটা ঘরে রেখে আসছে, এই দুধ দুধ বুকটা ভরা দুধ ছটফট করতেছে নিজের সেই দুধের যন্ত্রণা। একবার এদিক থাকা ওই একজনের হাতে কোলের মধ্যে একটা বাচ্চা দৌড়ে গিয়ে বাচ্চাটাকে নিয়ে বুকের কোলে নেয়, আবার ওগুলো দুধ খাওয়ায়। আবার একটু পরে দেখে আরেকজনের হাতের সঙ্গে একটা ছোট্ট কোলের দুধের শিশু, ওরে দৌড়ে গিয়ে কোলে নিয়ে বুকে জড়ায় ধরে আদর করে আবার একটু দুধ খাওয়ায়। এই কয়েকজনকে এরকম করার পর এই দৃশ্য প্যারা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পড়লো। তিনি সাহাবীদের লক্ষ্যে বললেন, সাহাবীরা আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তোমাদের কি মনে হয় এই নারীটা সম্পর্কে যে তার নিজের শিশুটাকে নিজ হাতে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরে সাহাবায়ে কেরাম বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, কশ্চিন কেন এমনটা হইতে পারে না এই নারীর দ্বারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বললেন আপনারা শুনতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিবলাদিহা, যে এই নারীটা নিজের সন্তানকে যতটা ভালোবাসে, এই নারীর তার সন্তানের প্রতি যতটা দয়া, আল্লাহর কসম নিঃসন্দেহে মহান আল্লাহর দয়া তার বান্দাদের প্রতি এর চেয়ে অনেক বেশি। কি বলতে চাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শরীফের মাধ্যমে, এই কথার মাধ্যমে, যে এইরকম দয়াবান আল্লাহ লাখ গুণা হয়, ভুল হয়, অন্যায় হয়, ত্রুটি হয়, মাফ চাও, মাফ করে নিয়ে যাও, চলো জান্নাতে প্রবেশ করো। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন বান্দা জমিন থেকে একদম আসমান ছুঁই ছুঁই, একদম আকাশ ছুঁই ছুঁই, মানে গগন স্পর্শী এইরকম সারা পৃথিবী ভরা যদি গুনাহ করে ফেলে আর সে যদি আল্লাহকে বিশ্বাস করে, মাফ চায়, আল্লাহ পাক কারো পরোয়া করবেন না, বলবেন যা করে মাফ করে দিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোরআন শরীফের যা পড়ছিলাম, মহান রব্বুল আলামিন বলেন ঈমান ওয়ালারা, তোমরা তো ঈমান বলো, তোমরা তো আমার জন্য আমাকে বিশ্বাসই করো, তোমাদেরকে বলি কি খুব আমার মাইনা চলবে, ইত্তা করলে হাটটা চুকাতে, খুব আমার সঙ্গে সম্পর্কটা ভালো রাখবা, নিখুঁত রাখবা, নিবিড় রাখবা, এবং বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, একদম পুরা পুরি আমার নামে কিন্তু মরবা না, মরবা একদম আমার হয়ে, তোমার দেখলেই বোঝা যায় এটাতে একদম মাওলা ইসলাম, পুরা জিন্দগি ইসলাম ওয়ালা, তাওহীদ তো ইয়ে হ্যায় কি বস খুদা হশর মে কহ দে ইয়ে বান্দা দো আলম সে খফা মেরে লিয়ে হ্যায়। যে সচ্চা মোমেন তো তাকে বলে, খাঁটি ঈমান ওয়ালা তাকে বলে যে কিয়ামতের দিন রব্বুল আলামিন দেখলি ওকে বলবেন যে আরে এটাতে একদমই আমার পাগলটা দেওয়ানাটা, আল্লাহ পাক বলে যা তো তুই সোজা জান্নাতে যা। আল্লাহ তাআলা এইভাবে আমাদের সকলকে কবুল করে। এত রাতে আর বিলম্ব কি জন্য করি? ও আপুর দাওয়ার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম। মাওলানা মাহমুদ কি আপনারা এত রাত পর্যন্ত মাশাআল্লাহ পুরো মাঠ ভরে এভাবে বসে আছেন, আল্লাহ আপনাদেরকে এর উত্তম বিনিময়ে দোনো জাহান্নামে দান করুন। আমি কোন তিতা অধ্যায় আলোচনা করতে আমার কেন জানি মন ইচ্ছা না, কিন্তু কি করবো, তারপরেও কিছু ঝুঁই ঝামেলা সমাজে আসে কারণে পরে একটু ওই ব্যাপারে টাচ দিতে হয়, যাতে মুসলমান ভাইরা কোন বিভ্রান্তি সৃষ্টিকারী বিভ্রান্তির শিকার না হইয়া পরকাল জীবনে ক্ষতিগ্রস্ত না হইয়া যান। আল্লাহ তাআলা আমাদেরকে সব বিভ্রান্তি সৃষ্টিকারীদের থেকে হেফাজত করেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا واجعلنا لك اللهم كن خير لكل مسلم ومسلمة اللهم عافنا وعافنا في الأمور كلها واجرنا بالخزي الدنيا وعذاب الآخرة ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إلهي عبدك العاصي أطاك مقرا بالذنوب وقد دعاك فإن تغفر فأنت لذاك وإن تطلب فما يغفر سواك رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم حبب إلينا الإيمان وزين في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم أعزنا ولا تذلنا اللهم أكرمنا ولا تهنا اللهم انصرنا ولا تنصر علينا اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم اللهم فرج عن أمة محمد صلى الله عليه وسلم يا الله সকলকে মাফ করে, হায় আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, আপনাকে খুশি করার মতো জিন্দেগি আমাদেরকে দান করেন, আপনার সন্তুষ্টির আমল আখলাক আমাদের নসিব করেন, অন্তরটাকে দূরে পরিপূর্ণ করে দেন, কামের হেদায়াত আমাদেরকে নসিব করেন, সিরাতুল মুস্তাকিমের ইলম ও আমল ও জিন্দেগি আমাদেরকে দান করেন, ওলামায়ে দ্বীন আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করার তৌফিক দান করেন, যার মজাবের সারা বিশ্বের যে কোনো জায়গা যে মজাবি চালু আছে সেই মজাবের অনুসারীদেরকে নিজ নিজ মজাবের উপরে অটল থাকার তৌফিক দেন, মজাবের ব্যাপারে বিভ্রান্তির মধ্যে যে সকল ভাইয়েরা পড়ে আছেন তাদেরকে বুঝ দেন, তাদেরকে বিভ্রান্তির পথ থেকে বিরত হওয়ার জন্য তৌফিক দেন, আপনি মজবুর করেন এবং বাধ্য করেন। আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমান যে যেখানে যে বিপদে আছে আপনি মুক্তি দেন, যে মুসলমান ভাই বোনেরা বা দুশ্মনদের দ্বারা নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত, আল্লাহ আমাদের মুসলিম ভাই বোনদেরকে আপনি হে দয়াময় উদ্ধার করেন, উদ্ধার করেন, উদ্ধার করেন, আল্লাহ তাদেরকে রক্ষা করেন, তাদের দীন ইমান এবং জীবন এবং সম্পত্তি আপনি হেফাজত করেন, আল্লাহ যে জালেমরা অত্যাচার করতেছে তাদেরকে হেদায়েত দান করেন, তাদের ইমাম ইসলাম কবুলের তৌফিক দান করেন, যদি তারা না ফিরে এই অন্যায় থেকে এবং যদি না আপনার নিকট তাদের হেদায়েত মঞ্জুর থাকে, আল্লাহ সীমা লঙ্ঘনকারী জালেমদের আর তার থেকে আপনি নিজের প্রতিশোধ গ্রহণ করেন, হে মহান আল্লাহ হে দয়াময় আপনি আমাদের পক্ষ থেকে ওদের থেকে প্রতিশোধ গ্রহণ করেন এবং কঠিন থেকে কঠিন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর প্রতিশোধ আপনি গ্রহণ করেন, হে আল্লাহ আপনি যে প্রতিশোধ গ্রহণ করেন, আল্লাহ আপনার পাহাড়ি কুদরতের দ্বারা আপনার ইন্তেকালের শক্তি দ্বারা কঠিন ভাবে ওদের থেকে আপনি হায় আল্লাহ আপনি ওদের থেকে প্রতিশোধ গ্রহণ করেন, আপনি ওদের সহায়তা করেন, আপনি ওদেরকে কমজোর করেন, দুর্বল করেন, হায় আল্লাহ আপনি ওদেরকে অসুস্থ করে দেন, হায় আল্লাহ ওদেরকে আপনি চূর্ণ বিচূর্ণ করে দেন, ইসলাম ইসলামের আওয়াজকে সারা জামে আপনি প্রতিষ্ঠিত করেন, বলন্দ করেন ইসলামের উপর যাদের জিন্দগি ইমান গলাদের সব জায়গাতে আপনি সম্মান আর মর্যাদার আসন নসিব করেন, জিন্দগিতে বরকত দান করেন, সম্পদে বরকত দান করেন, এই মুসলমানদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, মুসলমানদেরকে আপোষে তিক্ততা হিংসা হিংসি এবং বাড়াবাড়ি কাটাকাটি শত্রুতা ভুলে গিয়া আপোষে নিকটবর্তী হওয়ার মহব্বতের সাথে জিন্দা থাকার ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন, যাদের মধ্যে মুসলমানদের মধ্যে তিক্ততা এবং দূরত্ব আল্লাহ এই সবকিছুকে আপনি মহব্বতের দ্বারা পরিবর্তিত করে দেন, আল্লাহ আমাদের শত্রুদেরকে আপনি পরাজিত করেন, দুর্বল করেন, কমজোর করেন, আল্লাহ যারা যত রকমের জিন ইনসানের মধ্যে আমাদের বিরুদ্ধে শত্রু আছে, হিংসুক আছে, যে কোনো ষড়যন্ত্রকারী আছে, হে মহান আল্লাহ, হে দয়াময়, হে কুদরতওয়ালা, হে কাদের মুতলাক, আপনার সীমাহীন শক্তির দ্বারা, আপনার অদম্য এবং অপ্রতিরোধ্য ক্ষমতার দ্বারা এই সকল দুশ্মনদের চক্রান্ত ষড়যন্ত্রকে এবং তাদের সকল সকল স্নেহ জাদুকে যা আমাদের বিরুদ্ধে, আমাদের প্রিয়জনদের বিরুদ্ধে, আপনি সেই সব চক্রান্ত ষড়যন্ত্র এবং সব ধরনের স্নেহ জাদুকে চূর্ণ বিচূর্ণ করে দেন, নির্মূল করে দেন, নিশ্চিন্ত করে দেন, বে আসর করে দেন, বে জরার করে দেন, আমাদেরকে আমাদের সকল আপনজনদেরকে হেফাজত করেন, হেফাজত করা জিন্দগি দান করেন, আপনার আফিয়তের ছায়া নসিব করেন, সর্বক্ষণ সর্বভারতে আপনার রহমতের ছায়া, আফিয়তের ছায়া, হেফাজতের ছায়া, আমন আমলের ছায়ার ভিতরে আপনি হে দয়াময় আমাদেরকে রাখেন, হে দয়াময় আমাদের প্রতি দয়া করেন, আপনার মনে চিন্তা রাখেন, দুনিয়ার থেকে যখন উঠা হবে আপনার মনে আপনার কাছে নিয়েন, আয় আল্লাহ আজকের এই মাহফিল এই মজলিসকে কবুল করেন, এই মায়ের প্রতিষ্ঠানকে কবুল করেন, এই মাহফিল মজলিস এই প্রতিষ্ঠানের সঙ্গে যারাই যে কোনো ভাবে সম্পৃক্ত এবং মহব্বতওয়ালা সহযোগিতাওয়ালা তাদের সকলকে কবুল করেন, দুজাহান তাদের কামিয়াব করেন, তাদের ঘরে ঘরে রহমত বরকত নূর নাযিল করেন, তাদের সন্তানের জীবনের শান্তি এবং সম্মান ও সফলতা নসিব করেন, সকলের রিজিকে আপনি বরকত দান করেন, এ এলাকার সমস্ত মুসলমান ভাই বোন সকলকে সুখী করেন, শান্তিময় জীবন দান করেন, সম্মানিত জীবন দান করেন, আপসে মিল মহব্বতের জিন্দগি নসিব করেন, যারা ব্যবসা বাণিজ্যের জন্য, নিজের সুস্বাস্থ্যের জন্য, বিভিন্ন নেক উদ্দেশ্যের জন্য দোয়া চাইছেন, সকলের নেক উদ্দেশ্য সমূহ পুরা করেন, সকলকে সুস্বাস্থ্য নসিব করেন, সকলের ব্যবসা বাণিজ্য বরকত দান করেন, বিশেষভাবে মাহফিল উপলক্ষে যারা সহযোগিতা করছেন তাদের সকলকে আয় আল্লাহ অনেক বড় পুরস্কৃত করেন এবং সম্মানিত করেন, আয় আল্লাহ এত রাত পর্যন্ত মুসলমান ভাইয়েরা কষ্ট স্বীকার করে নিঃসন্দেহে সেরেব আপনার মহব্বতে, দিনের মহব্বতে এখানে বসে আছেন, আয় আল্লাহ এই বান্দাদের এই অন্তরের অবস্থা আপনি জানেন, আয় আল্লাহ তাদের এই কষ্ট স্বীকারকে আপনি কবুল করেন, তাদের সঙ্গে এই গুণাগার বান্দা আমাকে আপনি দয়াময় কবুল করেন, আমাদের সকলকে মাফ করেন, আমাদেরকে সকলকে আউলিয়ে সিদ্দিকীনের জিন্দগি দান করেন, আমাদের ঘরওয়ালাদেরকে আউলিয়ে সিদ্দিকীনের জিন্দগি দান করেন, আমাদের দিনই প্রতিষ্ঠান সমূহকে কবুল করেন, আমাদের বাংলাদেশের উপর বেশুমার রহমত নাযিল করেন, আমাদের দেশকে দেশের রাস্তাঘাটগুলোকে আরো সুন্দর বানায় দেন, আমাদের যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত বানায় দেন, আমাদের দেশের গ্যাসের ঘাটতি এবং বিদ্যুতের সমস্যা সমূহকে আপনি এর উত্তম সমাধান করে দেন, আল্লাহ এই জমিন আপনার জমিন, এর মালিকানা আপনার মালিকানা, এই জমিনের পেটের মধ্যে আমাদের কল্যাণে হে দয়াময় বিপুল গ্যাসের ভাণ্ডার আপনি নসিব ফরমায়া দেন, বিপুল তেলের ভাণ্ডার আপনি নসিব করে দেন, সেগুলোর উত্তরণ এবং সৎ ব্যবহারের জন্য আমাদের মুসলিমে আমাদের দেশের সরকারকে আপনি তৌফিক দান করেন, আল্লাহ যারা দেশ শাসন করেন, সমাজ পরিচালনা করেন, তাদেরকে আরো বেশি আপনার মহব্বত ভালোবাসা নসিব করেন, জনকল্যাণে মানব সেবায় আরো বেশি নিবেদিত হওয়ার তৌফিক দান করেন, আরো বেশি তাদেরকে শক্তি যোগান, আরো বেশি অর্থ সম্পদের ব্যবস্থা করে দেন, আরো বেশি সুযোগ সুবিধা আপনি বৃদ্ধি করে দেন, আল্লাহ আমাদের দেশের থেকে তামাম বিশৃঙ্খলা আপনি দূর করেন, সমগ্র মুসলিম জাহানের উপর রহমত নাযিল করেন, সমগ্র মুসলিম জাহানের জন্য বিশ্বমার কল্যাণের ধারা আপনি নাযিল করেন, আল্লাহ বিশেষভাবে মক্কা মুকাররমা মদিনা মুনাব্বারার উপর রহমত নাযিল করেন, দুশ্মনদের হাত থেকে মক্কা শরীফ মদিনা শরীফ আপনি বিশেষভাবে আপনি হেফাজত করেন, আল্লাহ এই পার্শ্ববর্তী দেশ এবং ফিলিস্তিন ইত্যাদি যেখানে যেখানে মুসলমান আজকে বিপন্ন কঠিন সমস্যার সম্মুখীন, শত্রুর দ্বারা আক্রান্ত, দয়াময় আপনি রক্ষা করেন, তাদেরকে উদ্ধার করেন, শত্রুদের মোকাবেলা আপনি তাদেরকে কল্পনাতীতভাবে বিজয়ী করেন, কল্পনাতীতভাবে বিজয়ী করেন, কল্পনাতীতভাবে বিজয়ী করেন, তাম দোয়া মোনাজাতকে আমাদের সকল মিনতিকে হে মহান আল্লাহ, প্যারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহি আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন, কবুল করেন, কবুল করেন, জরুর জরুর কবুল করেন, জরুর জরুর কবুল করেন, অবশ্যই অবশ্যই কবুল করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بانگلہ اردو پرتیٹی بیان بیشیر جیکنو پرانتو تھے کے نیومیت نیز نیز موبائلیر ہواٹس ایپے پاور جنو جگازوک کرن ای نمبرے 01715818970 مفتی شہید السلام قاسمی لائیو بیان شنار لنک mixlr.com/khanka-bd mixlr.com/khanka-bd অথবা www.khankabd.com বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং শুধু বাংলা বয়ানই পেতে চান না বাংলা উর্দু উভয়টাই গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার মোবাইলে যাওয়া মেসেজে নট স্প্যামে টাচ করুন রিপোর্ট স্প্যামে নয় গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয় এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বরকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয় প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে তারপর কন্ট্যাক্ট তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে তারপর সেন্ডে টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।